পাথরের নিচে কোনো আলো নেই, আলোর দরকারও নেই, কারণ যারা এখানে থাকে, যারা এখানে আছে, তারা আলো দিয়ে দেখে না, তারা দেখে ভয় দিয়ে, ঘ্রাণ দিয়ে, তারা দেখে অন্যের যন্ত্রণার কম্পনের মাধ্যমে, অন্যের অনুভূতিকে স্পর্শ করে, অন্যের নিঃশ্বাসকে অনুভব করে, অন্যের ভয়কে নিজের মধ্যে অনুভব করে। হাক্কারি পর্বতের ভেতরে জাগ্রস পাহাড়ের যে অংশটা মানুষ কখনো মাপেনি, সেখানে একটা জায়গা আছে যার নাম কোনো মানচিত্রে নেই। স্থানীয়রা এই জায়গাটাকে বলে কালো পাথর, কিন্তু এই নামটাও ঠিক না, কারণ এটা শুধু পাথর না, এটা একটা কারাগার, এবং এই কারাগারের কোনো দরজা নেই, শুধু রয়েছে একটা ইচ্ছা, একজনের ইচ্ছা। সেই ইচ্ছার নাম আবু আল কুয়ুদ। আবু আল কুয়ুদ কথা বলে না, সে নিঃশ্বাস ফেলে, এবং সেই নিঃশ্বাসে প্রশ্ন থাকে। ওই প্রশ্নই তখন চারপাশে ঘুরতে থাকে। সেদিন রাতে 1994 সালের অক্টোবরের এক রাত সে নিঃশ্বাস ফেলল সেই কারাগারে। কারাগারের ভেতর থেকে তখন একজন উঠে দাঁড়াল, তার নাম ছিল নার আল সামদ, নীরবতা রাখ। সে ছিল বন্দীদের মধ্যে সবচেয়ে পুরনো। কতদিন ধরে সে এখানে আছে সে নিজেও তা জানে না। সময় তার কাছে মরে গেছে সে বহু আগে, যখন থেকে সে বন্দী তখন থেকে। তার পাশে আর অনেকে ছিল, নাম না জানা আবার নাম জানা, আকার না জানা আবার আকার জানা, শুধু উপস্থিতি আছে এমন সত্তা, আবার যাদের শুধুমাত্র ঘ্রাণ শোকা যায় এমন সত্তা। এই কারাগারে যারা রয়েছে তারা সবাই থেমে গেছে, কারণ আবু আল কুয়ুদের নিঃশ্বাস যে পড়েছে, এবং যখন সে নিঃশ্বাস ফেলে তখন কাউকে না কাউকে বেরিয়ে আসতে হয়। আবু আল কুয়ুদের কণ্ঠ শোনা যায় না কানে, শোনা যায় শুধু বুকের ভেতরে। পাঁজরের হাড়ের ফাঁকে ফাঁকে সে যা বলে তা কেঁথে যায়, যদি সেই বন্দী মানুষ হত। সে বলল, নার আল সামদ, তুমি আমার সবচেয়ে পুরনো ঋণ, আজ রাতে সেই ঋণ শোধ করার সময় ঘনিয়ে এসেছে। নার আল সামদ তখন বলল, কোথায় যেতে হবে হুজুর? আবু আল কুয়ুদ বলল, পাহাড়ের পূর্ব ঢালে একজন মানুষ আছে। সে মানুষ না, সে বলে সে মানুষ, কিন্তু সে আসলে একটা চাবি, এবং আমার সেই চাবি যদি খোলা থাকে তাহলে আমার কারাগারের দরজাও একদিন খুলে যেতে পারে। নার আল সামদ বলল, সে কে হুজুর? উত্তর এল, তার নাম ইয়াকুব বিন আভি, ইহুদি, বয়স্ক, কিন্তু বৃদ্ধ বয়সে সাপ যেমন বিষ হারায় না, সেও হারায়নি। সে জানে আমার নাম, এবং যে আমার নাম জানে সে একদিন আমার শিকলও কেটে ফেলতে পারে। নার আল সামদ বলল, আপনি কি ভয় পাচ্ছেন হুজুর? কারাগারের ভেতরটা হঠাৎ এমন হয়ে গেল যেন বাতাস কেউ শুষে নিয়েছে। বন্দী সত্তাগুলো সিটিয়ে গেল, কারণ আবু আল কুয়ুদ রাগ করলে তাপ বাড়ে না, ঠান্ডা বাড়ে, এমন ঠান্ডা যা হার নয়, যে কোনো বস্তুকে জমিয়ে ফেলতে সক্ষম। তারপর সে বলল, ভয় তো একটা দরজা রে বেটা, ভয় তো একটা দরজা, আমি দরজা বানাই, দরজার ভেতর দিয়ে আমি হাঁটি না, বেরিয়ে যা, আর যে কাজ করতে বলেছে সেই কাজ কর, নইলে তোকেও এই দেয়ালগুলোর ভেতরে আমি কেঁদে ফেলব। নার আল সামদ বেরিয়ে এল। বেরোনোর সময় সে পাশ দিয়ে যাওয়া আরেক বন্দীকে স্পর্শ করল। সে বন্দীর নাম ওয়াসওয়াস আল্লাইল, রাতের কানকানানি। সে ছিল ছোট, পুরনো, এবং ভয়ে জমে যাওয়াদের ভেতরে একজন। ওয়াসওয়াসা বলল, তুমি যাচ্ছ? নার আল সামদ থামল না, সে শুধু বলল, আমি ফিরব। ওয়াসওয়াসা বলল, যারা বলেছে ফিরবে তারা কোথায়? যখন এই দেয়াল থেকে তারা বেরিয়ে গেছে, বলেছে তারা ফিরবে, তারা কোথায়? তাদেরকে তো আমি এতদিনে ফিরতে দেখিনি। এতগুলো দিন, কতগুলো বছর, কেউ তো ফিরেনি। তুরস্কের হাক্কারি প্রদেশ, ইরান সীমান্তের কাছে একটা পাথরের ঘরে ইয়াকুব বেনাভি বসে আছেন। বয়সটা 70-এর বেশি, কিন্তু হাত দুটো কাঁপে না, চোখ দুটো বন্ধ, কিন্তু সে ঘুমাচ্ছে না। সে কিছু একটা পড়ছে, সে কিছু একটা পড়ছে। যা পড়ছে সে, তা হচ্ছে শেফার ইয়েৎজিরা, সৃষ্টির বই, কাব্বালার সেই প্রাচীন পাণ্ডুলিপি যেখানে লেখা আছে ঈশ্বর কিভাবে বর্ণ দিয়ে পুরো জগৎ বানিয়েছেন। ইয়াকুব এই বইয়ের একটি নির্দিষ্ট অনুচ্ছেদ বারবার পড়ে যাচ্ছে। যে অনুচ্ছেদে লেখা রয়েছে কিছু সত্তা আছে যাদের নামের বাইরে তারা বেঁচে থাকে না, তাদের নাম হচ্ছে তাদের বেঁচে থাকার আসল শক্তি। তাদের নাম জানলে তাদেরকে বাধা যায়, বেঁধে ফেলা যায়, শিকল বন্দী করা যায়। আর যদি তার নাম ভুলে যায় কেউ, তাহলে তারা মুক্ত হয়ে যায়। ইয়াকুব কিন্তু সেই নামগুলো ভুলেননি। আর সেই জিন, সে বন্দী জিন নারল সামদ তার ঘরের কাছে এসে দাঁড়ায়। সে থামল, কারণ ঘরটাকে চারদিক দিয়ে কিছু একটা জড়িয়ে রেখেছিল। দেখা যায় না, তো অনুভব করা যায়। যেন বাতাস একটু আলাদা এখানকার, যেন মাটি একটু শক্ত। এটা মোজেজা না, এটা হামসা না, এটা ছিল নাম, এটা ছিল নামের শক্তি। ইয়াকুব বেন আভি তার ঘরের দেয়ালে, মেঝেতে, দরজার কাঠে হিব্রু বর্ণে একটি নাম লিখে রেখেছিলেন, বারবার বারবার, শতবার শতবার, হাজারবার, এত ছোট করে যে খালি চোখে তা দেখা যায় না। সেই নামটা ছিল আবু আল কুয়ুদের নাম, হিব্রু বর্ণান্তরে। নাহার আল সামদ বুঝল, এই বৃদ্ধ শুধু সাধারণ মানুষ না, এই বৃদ্ধ জানে। সে ভেতরে প্রবেশ করতে পারছিল, তাই সে অপেক্ষা করল। ভোর হওয়ার আগে ইয়াকুব বেন আভি একবার উঠলেন, বাইরে গেলেন, পাথরের কাছে বসলেন, আকাশের দিকে তিনি তাকালেন। এবং সেই মুহূর্তে যখন তিনি ঘরের বাইরে, নারল সামদ তার পেছনে এসে দাঁড়াল আততায়ীর ভূমিকায়। ইয়াকুব তা টের পেলেন, তিনি ঘুরলেন না, শুধু বললেন হিব্রুতে, তুমি কার পাঠান? নারল সামদ বলল, যে পাঠায় তার নাম তুমি জানো, যে এসেছে তার নাম তোমার জানার দরকার নেই। ইয়াকুব বললেন, তাহলে কি তুমি শুধু একটা হাত? সেই হাতের সাথে কথা বলে তো আসলে লাভ নেই। একটা হাত যার কোন নাম নেই, তার সাথে কে কথা বলবে? নারল সামদ বলল, বৃদ্ধ, তুমি অনেক বছর ধরে নাম মুখস্থ করতে উস্তাদ হয়ে গেছ, কিন্তু নাম জানা আর নাম বলতে পারা এক ব্যাপার নয়। তোমার গলায় এখন কতটুকু শক্তি আছে? হে ইয়াকুব থামল। এই প্রশ্নটা তাকে আঘাত করল, কারণ এটা সত্য ছিল একদম। সে বয়স হয়ে গেছে তার, গলা আসলেই দুর্বল, এবং কাব্বালার কিছু কিছু সুরক্ষা কবচ কাজ করে তখনই যখন সঠিক উচ্চারণে, সঠিক সুরে সেই নামগুলো বলা যায়। নারল সামদ এগিয়ে এল এবং ইয়াকুব বেন আভি তখন একটা কাজ করলেন যা নারল সামদ আশাই করেনি, ভাবেও নি, চিন্তাও করেনি। তিনি হাসলেন এবং বললেন, আমি 45 বছর ধরে এই মুহূর্তের জন্যই তো প্রস্তুতি নিয়েছি। গলার শক্তি লাগে নাকি? লাগে তো লেখার শক্তি। তিনি তার বুকের কাপড়টা সরিয়ে ফেলেন। তার বুকের চামড়ায় লেখা ছিল নিজের রক্ত দিয়ে, ঈশ্বরের অনুচ্চারিত নামের একটি অংশ, যা কাব্বালায় বলা হয় সবচেয়ে বিপজ্জনক অস্ত্র, কারণ এটা শুধু রক্ষা করে না, এটা বেঁধে ফেলে, এটা শিকল দিয়ে বেঁধে ফেলার মতো। নারল সামদ পিছু হটল, কিন্তু তারপরে সে থামল এবং বলল, বৃদ্ধ তুমি জানো না যে বাঁধে সে নিজেও বাধা পড়ে। তোমার বুকের লেখা তোমাকেও ধরে রেখেছে এই পাহাড়ে, তুমি কতদিন ধরে এখান থেকে যেতে পারছ না? ইয়াকুব বেন আবির মুখ থেকে হাসি মুছে গেল, কারণ এই কথাটাও তীব্র সত্য ছিল। সেই পর্বত থেকে দূরে সরতে পারছে না। তারপর যা হল, নারল সামদ ইয়াকুবের উপরে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সরাসরি আঘাত করে না। সে করে যা তা হল তার নাম বলে, তার নাম নীরবতা রাখুন, কারণ তার নাম হচ্ছে নারল সামদ। সে ইয়াকুবের চারদিকে নীরবতা তৈরি করল, এমন নীরবতা যেখানে কণ্ঠ থাকে না, মুখ নড়ে কিন্তু শব্দ বের হয় না, এমন নীরবতা যেখানে মানুষ নিজের হৃদয়ের শব্দ পর্যন্ত শুনতে পাবে না, নিজের নিঃশ্বাসের শব্দ টের পাবে না, এমনকি মুখ দিয়ে তৈরি করা শব্দ। এবং তখন মনে হয় এই বুঝি হৃদয় থেমে গেছে। ইয়াকুব বুকের লেখায় হাত রাখলেন, তার ঠোঁট একটু নড়ল না, কিন্তু শব্দ বের হল না। নারদ সামদ বলল, নাম বলতে চাইছ বৃদ্ধ? বলো বলো, আমি শুনছি। কিন্তু এই রাত এই নাম শুনছে না, এই প্রকৃতি, এই পাহাড়, এই আকাশ সেই নাম শুনছে না। বলো বলো সেই নাম, উচ্চারণ করো সেই নাম। ইয়াকুব তখন মাটিতে বসে বললেন, এবং তিনি যা করলেন তা ছিল তার শেষ চাল, একদম শেষ। তিনি মাটিতে আঙ্গুল দিয়ে লিখতে শুরু করলেন হিব্রু বর্ণ একের পর এক, আবু আল কুয়ুদের নাম হিব্রু বর্ণে মাটির উপরে। নারল সামদ এই লেখা দেখছিল, এই জন্য সেটু থামল, কারণ মাটিতে নাম লেখা মানে সেই নাম এখন মাটির সম্পত্তি, এবং মাটি যা ধরে রাখে তা সহজে ছাড়ে না। কিন্তু তারপর নারল সামদ আরেকটা কাজ করল, সে হাসল এবং বলল, বৃদ্ধ তুমি কি জানো মাটিতে নাম লিখলে সেই নাম পৌঁছায় কোথায়? পৌঁছায় তার কাছে যার নাম লেখা হয়েছে। তুমি এই মাত্র আমার হুজুরকেই ডেকেছ। ইয়াকুব বিন আবির হাত থামল, এবং তখন পাহাড়ের ভেতর থেকে একটা শব্দ এল, শব্দ নয় কম্পন, মাটির নিচ থেকে পাথরের ভেতর থেকে আবু আল কুয়ুদ জেগে উঠেছে। কিন্তু সে ইয়াকুবের দিকে আসেনি, সে এসেছিল নারল সামদের কাছে। নারল সামদ সেটা বুঝল যখন তার নিচে যে মাটি ছিল সে মাটি যখন সরে গেল, সে যে জায়গায় অবস্থান করছিল সে জায়গার মাটি যখন সরে গেল, কিন্তু সরেনি, টেনে নিয়েছে। নারল সামদ চিৎকার করে বলছিল, আমি তো আপনারই কাজ করছিলাম হুজুর, আমি বৃদ্ধকে শেষ করছিলাম, আপনি কেন? ব্যাস এইটুকুই। আবু আল কুয়ুদের কণ্ঠ এলো মাটির নিচ থেকে। ইয়াকুব শুনল সেই কণ্ঠ, নারল সামদ শুনল, পাহাড়ের পাথরও শুনল। তুমি বৃদ্ধকে শেষ করনি, তুমি তাকে সময় দিয়েছ, তুমি তাকে সময় দিয়েছ, সে মাটিতে আমার নাম লিখেছে, এবং তুমি দাঁড়িয়ে সেই তামাশা দেখেছ। তুমি জানতে যদি সেই নাম মাটিতে লেখার মানে কি, তাহলে তুমি তৎক্ষণাৎ তার হাত ভেঙে দিতে, তুমি তৎক্ষণাৎ তাকে হত্যা করতে, কিন্তু তুমি কথা বলছিলে, তুমি উপভোগ করছিলে। নারল সামদ তখন নিজের ভুল বুঝতে পেরে হায় হায় করছিল, সে নুয়ে পড়ে আবু আল কুয়ুদকে বলছিল, সবাই ভুল করে হুজুর, সবাই ভুল করে, আমাকে মাফি, আমাকে মাফি। আবু আল কুয়ুদ বলল, না আমার পাঠানো ভুল করে না, যে ভুল করে সে আমার কারাগারে ফেরে, কিন্তু এইবার ফিরবে ভিন্নভাবে। নারল সামদ বলল, মাফি হুজুর, মাফি। আবু আল কুয়ুদ বলল, এতদিন তুমি ছিলে কয়েদি, এখন থেকে তুমি হবে এই কারাগারের একটা দেয়াল। নারল সামর যে চিৎকার করল তখন, সেটা কোনো শব্দ ছিল না, সেটা ছিল একটা সত্তার শেষ অনুভূতি। ইয়াকুব বেন আবি মাটিতে বসে তা শুনলেন, তার কান দিয়ে না, তার বুকের ভেতর থেকে সে কম্পন তিনি টের পেলেন। তারপর সব শান্ত হয়ে গেল। ভোরের আলো ফুটছিল। ইয়াকুব মাটির দিকে তাকাচ্ছিলেন, যেখানে তিনি নাম লিখেছেন সেখানে মাটি ছিল, শুধু শুধুই মাটি। কিন্তু মাটিটা ছিল একটু অন্যরকম, একটু বেশি কালো, একটু বেশি গভীর, যেন মাটির নিচে কিছু একটা শুয়ে আছে এবং নিঃশ্বাস ফেলছে। ইয়াকুব উঠে দাঁড়ালেন, তিনি তার ঘরের দিকে হাঁটা দিলেন। দরজার কাছে পৌঁছে তিনি থামলেন, কারণ তিনি হঠাৎ বুঝলেন নারল সামদ একটা কথা বলেছিল যা সত্য, যে বাঁধে সে কিন্তু নিজেও বাধা পড়ে। তিনি পাহাড় ছেড়ে যেতে পারেননি 45 বছর ধরে, এবং আজকের পর পারবেন কি? এই চিন্তা তার মাথায় আসার পরে তিনি আকাশের দিকে তাকালেন। ভোরের আলো এসেছে, কিন্তু পাহাড়ের ছায়া এখনো দীর্ঘ, এবং সেই ছায়ার ভেতর থেকে, পাথরের নিচ থেকে একটা নিঃশ্বাস এলো, শান্ত এবং ধীর, আবু আল কুয়ুদের নিঃশ্বাস, যে নিঃশ্বাসে প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন আর নারল সামত নেই, কিন্তু কারাগারে আরো অনেকেই আছে যাদেরকে সে বন্দি করে রেখেছে। শৃঙ্খলের পিতার সিংহাসন, পাথরের নিচে সিংহাসন আছে। সিংহাসন মানে সোনা নয়, রত্ন পাথর নয়, সিংহাসন মানে একটা জায়গা যেখানে বসলে সবকিছু নিচে মনে হয়। আবু আল কুয়ুদের সিংহাসন ছিল চাপা অন্ধকার দিয়ে তৈরি, সে অন্ধকার যা আলোর অনুপস্থিতিতে না, সেই অন্ধকার যা নিজ থেকে ঘন হয়, নিজে থেকে নিঃশ্বাস ফেলে। সে বসেছিল, নারল সামতার ঘটনার পর কতটা সময় গেছে এই প্রশ্নের কোনো মানে নেই। কারাগারের ভেতরে সময় হাঁটে না, সময় এখানে শুধুমাত্র জমে থাকে। কারাগারের বন্দীরা দেয়ালে সেটে রয়েছে নিঃশব্দে, কারণ নার আল সামতের পরিণতি তারা দেখেছে। সে এখন দেয়াল, আক্ষরিক অর্থে কারাগারের পশ্চিম দেয়ালে একটা নতুন স্তর যোগ হয়েছে, এবং সেই স্তর মাঝে মাঝে কাঁপে। তারপর সে এলো এমন একজন যাকে আগে টের পায়নি আবু আল কুয়ুদ। এটা নিজেই একটা অস্বাভাবিক ঘটনার জন্ম দেয়, কারণ এই কারাগারে যা কিছু প্রবেশ করে আবু আল কুয়ুদ তা প্রবেশের আগেই জানে। দরজা নেই তো কি হয়েছে, তবুও সে জানে, কারণ সে এই জায়গার ইচ্ছা, তার ইচ্ছার বাইরে এখানে কিছুই হয় না। কিন্তু এইবার সে জানল না, সেই অনুপ্রবেশকারী সত্তাটি ছিল এক মুহূর্ত আগেও এখানে না, কিন্তু পর মুহূর্তেই সে এখানে ছিল। মাঝখানে কোনো আসার ঘটনাই ঘটেনি, অর্থাৎ সে এক মুহূর্তে এই এলাকার বাইরে ছিল, পর মুহূর্তে সে এইখানে। তার কোনো প্রবেশ পথ আবু আল কুয়ুদ খুঁজে পায়নি। মাঝখানে আবু আল কুয়ুদের সিংহাসন থেকে উঠে আবার সে বসে পড়ল, সোজা হয়েই বসল। সত্তাটির কোনো নির্দিষ্ট আকার ছিলই না, মানে কোনো আকার ছিল কিন্তু সেই আকার থেমেছিল না, যেন আকার এখনো সিদ্ধান্ত নিতে পারছে না সে কেমন হবে দেখতে। কখনো মনে হচ্ছে লম্বা, কখনো মনে হচ্ছে সে মেঝেতে ছড়িয়ে আছে, কখনো মনে হচ্ছে সে সিলিংকে ধরে ফেলবে। কিন্তু একটা জিনিস তার স্থির ছিল, তার চোখ, দুটো নয়, একটাও নয়, কিন্তু সে দেখতে পাচ্ছে। এটা বোঝা যাচ্ছিল যে অন্ধকারে কেউ তাকিয়ে থাকলে ঘাড়ের পেছনে টের পাওয়া যায়। সেইভাবে আবু আল কুয়ুদ বলল, তুমি কে? সত্তাটি কোনো উত্তর দিল না। আবু আল কুদ আবারও বলল, একটু ভিন্নভাবে, যদিও সে স্বীকার করত না, কিন্তু তারপরও সে বলল, তুমি কার পাঠানো? সত্তাটি তখন বলল, কিন্তু যে সত্তা যে উত্তরটা তাকে দেয়, যেন শব্দগুলো তার মুখ থেকে বের হচ্ছে না, শব্দগুলো যেন কারাগারের দেয়ালের ভেতর থেকে বের হচ্ছে, চারদিক থেকে একসাথে। তার উত্তর ছিল, কেউ পাঠায়নি, আমি নিজেই এসেছি, আমি নিজে আসি, আমি নিজে যাই। আবু আল কুয়ুদ বলল, যে নিজে আসে, যে নিজে আসতে পারে, সে নিজের কাজে আসে, তোমার কাজ কি? সত্তাটি বলল, তোমার সাথে কথা। বন্দিরা তখন দেয়ালের আরো কাছে সরে এলো, কারণ তারা টের পাচ্ছিল এই সত্তার উপস্থিতিতে কারাগারের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। আবু আল কুয়ুদের কারাগারে সবসময় একটা নির্দিষ্ট ঠান্ডা থাকে, আবু আল কুয়ুদের ইচ্ছার ঠান্ডা, কিন্তু এই সত্তা আসার পর সেই ঠান্ডা কোথাও চলে গেছে। তার মানে এই সত্তা আবু আল কুয়ুদের ইচ্ছার চেয়ে বড় কিছু নিয়ে এসেছে। সত্তাটি বলল, আবু আল কুয়ুদ, তুমি কতদিন ধরে এই পাথরের নিচে আছো? আবু আল কুয়ুদ বলল, গণনা করিনি, কত তারা আমার চোখের সামনে দিক গিয়েছে, কত সূর্য অস্ত গিয়েছে, কত সূর্য উদয় হয়েছে, আমি গণনা করিনি। সে তখন বলল, মিথ্যে। অর্থাৎ সে সত্তা বলল, তুমি মিথ্যে বলছ, তুমি গণনা করেছ, প্রতিটি বন্দির আসার দিন তুমি মনে রাখো, প্রতিটি মৃত মানুষের শেষ নিঃশ্বাস তুমি গুনেছ যারা এই দুনিয়াতে মারা গেছে, তুমি গণনায় পারদর্শী। তাহলে বলো কতদিন, কতদিন বলো আবু আল কুয়ুদ। আবু আল কুয়ুদ তখন চুপ করে রইল, কারণ এই সত্তাটি মিথ্যে বলেনি। সত্তাটি বলল, তুমি চুপ করে আছো কারণ সংখ্যাটা তোমাকে অস্বস্তি দেয়, এত দীর্ঘ সময় একই জায়গায় থাকা মানে তুমিও এখানে আটকে আছো, কারাগার বানাতে বানাতে তুমি নিজেই একটা কারাগার হয়ে গেছ। আবু আল কুয়ুদের কণ্ঠে এবার কিছু একটা এলো, সে বলল, তুমি এখানে এসেছো আমাকে অপমান করতে? সত্তাটি বলল, না, এসেছি তোমাকে দেখাতে, তোমার যা নেই। সে তখন কথা বলতে শুরু করল এক অদ্ভুত ব্যাপার, এবং যখন সে কথা বলল কারাগারের বন্দিরাও শুনল, সে দেয়ালগুলোও শুনল, ওই পাথরও শুনল, এবং সকলে। সত্তাটি বলল, আকাশে 60টি স্তর আছে, এটা তুমি জানো, কিন্তু তুমি কি জানো প্রতিটি স্তরে একটি করে নক্ষত্র আছে যার নাম আলাদা, এবং সেই নামগুলো একসাথে বললে একটি বাক্য তৈরি হয়, সেই বাক্যটি হল সৃষ্টির প্রথম কথা যা ঈশ্বর বলেছিলেন অন্ধকারকে, সরে যাও, যা ঈশ্বরের প্রথম হুকুম। এই বাক্য যে জানে সে অন্ধকারকে সরাতে পারে, এবং যে অন্ধকারকে সরাতে পারে সে যেই কোনো কারাগারকে খুলতে পারে। আবু আল কুয়ুদ বলল, আচ্ছা, তাহলে এই জ্ঞান কোথায় পাওয়া যায়? সত্যটি বলল, জানতাম তুমি এই কথাই জিজ্ঞেস করবে আমাকে। আবু আল কুয়ুদ বলল, জানতেই যদি তাহলে উত্তরও জানো। সে সত্যগুলো জানি, কিন্তু দেব কিনা সেটা ভিন্ন প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে। আবু আল কুয়ুদের কারাগারে এবার একটু কেঁপে উঠল, বন্দিরা আরো সিটিয়ে গেল। সত্তাটি বলল, রাগ করো না, রাগে জ্ঞান আসে না, রাগে শুধু শক্তি খরচ হয়, এবং তুমি যদি শক্তি খরচ করো তোমার কারাগার দুর্বল হয়ে পড়বে। আবু আল কুয়ুদ বলল, বলতে থাকো কি বলছো তুমি। সে সত্তাটি বলল, প্রাচীন আরবে হারুত ও মারুতের পতনের আগে একটি বই লেখা হয়েছিল, সেই বইয়ের নাম কিতাব আল নুজুম আল খাফিয়া, লুকান নক্ষত্রের বই। এই বইয়ে লেখা আছে 60টি নক্ষত্রের নাম, যা আমি মাত্রই বললাম তোমাকে। এই বইয়ে আরো লেখা আছে কাব্বালার সেই সূত্র যা ইয়াকুব বিন আবি জানত, কিন্তু অসম্পূর্ণভাবে। সম্পূর্ণ সূত্র যে জানবে, সে যে কোনো নামকে যে কোনো জায়গায় লিখতে পারবে এবং সেই লেখা কাজ করবে। আবু আল কুয়েত বলল, এই বই কোথায়? সত্তারি বলল, সিরিয়ার মরুভূমি এবং তুরস্কের পাহাড়ের মধ্যে, যেখানে দুই ভূখণ্ড একে অপরকে স্পর্শ করেছে কিন্তু মিশে যায়নি। সেখানে একটা গুহা রয়েছে, গুহার নাম মাগারাত আল হিসাব। সেখানে এই বই রাখা আছে। আবু আল কুয়েত বলল, সেই বইকে কি পাহারা দিচ্ছে কেউ? সেখানে কি কোনো পাহারা আছে? সত্তাটি বলল, হ্যাঁ, তোমাদের এই জাতির কিছু সদস্য যারা নিজেদেরকে রক্ষক মনে করে। আবু আল কুয়েত বলল, তো তুমি চাও আমি বই নিয়ে আসি? কেন কেন আমি তোমার জন্য করব? এটা আমার লাভ কি আর তোমার কি লাভ? সত্তাটি বলল, আমার লাভ নেই, আমার শুধু কৌতূহল রয়েছে তুমি পারবে কিনা। এই কথাটুকু বলে সেই সত্তা মিলিয়ে গেল, ঠিক আগের মতো, আগের ঠিক যেভাবে সে এসেছে ঠিক সেভাবেই হঠাৎ গায়েব। কারাগারে নীরবতা নামল। তারপর আবু আল কুয়ুদ তিনজনকে ডাকল, তারা তিনজন এগিয়ে এলো। তখন প্রথম জনের নাম সাইফ আল রেহ, বাতাসের তরবারি। সে দ্রুত, এত দ্রুত যে তাকে দেখা যায় না সরাসরি, শুধু দেখার পরে বোঝা যায় সে এখানে ছিল। দ্বিতীয় জনের নাম আল হাসাদ, সে ঈর্ষালু। এই নাম সে নিজে রেখেছে কারণ সে ঈর্ষান্বিত, সবার প্রতি সবকিছুর প্রতি এই ঈর্ষা তাকে থামতে দেয় না। তৃতীয় জন সবচেয়ে বিপজ্জনক, তার নাম কেউই জানে না, সে নিজেই ভুলে গেছে। বন্দিরা তাকে ডাকে লাইসম, নামহীন। নামহীন মানে বাধাহীন, কারণ নাম লিখে যাকে ধরা যায় নামহীনকে ধরা যায় না। আবু আল কুয়েত তিনজনকে বলল, মাগারাত আল হিসাব ওইখানে যাবি, সেখানে একটা বই আছে, নিয়ে আসবি। সাইফ আল রেই বলল, পাহারাদারদেরকে কি করব? আবু আল কুয়েত বলল, যা দরকার। আল হাসাদ বলল, আমরা যদি না ফিরি? আবু আল কুয়েত বলল, তাহলে তোমাদের নাম কারাগারের নতুন দেয়ালে লেখা হবে। পশ্চিম দেয়ালে জায়গা কম হয়ে যাচ্ছে, পূর্ব দেয়ালে শুরু করব। তিনজন আর কোনো কথা বলল না। মাগারাত আল হিসাব, হিসাবের গুহা, জাগ্রোস পর্বতের দক্ষিণ ঢালে, যেখানে তুরস্কের মাটি সিরিয়ার মাটিকে ধাক্কা দিয়ে থেমেছে, সেখানে একটা গুহার মুখ আছে। গুহার মুখের সামনে পাঁচটি সত্তা দাঁড়ানো ছিল, তারা বসেছিল না, দেখলে মনে হবে দাঁড়িয়েছিল কিন্তু দাঁড়িয়েও ছিল না, তারা ছিল। এভাবে বলা ঠিক যে তাদের উপস্থিতি গুহার সামনে বাতাসকে আলাদা করে রেখেছিল। ভেতরের বাতাস আর বাইরের বাতাস একে অপরের সাথে মিশতে পারেনি। পাঁচজনের মধ্যে একজন একটু বড়, তার নাম কারিম আল আমানাত, বিশ্বাসের রক্ষক। সে এই পাঁচজনের মধ্যে সবচেয়ে পুরনো। সে বইয়ের পাহারায় আছে কারণ সে বলতো, এই বই ভুল হাতে গেলে যা হবে তার দায় সে নিতে পারবে না। কিন্তু সে এই কাজ পছন্দও করত না, কারণ সে জানত এই বই লুকিয়ে রাখা মানে জ্ঞানকে লুকিয়ে রাখা, এবং জ্ঞান লুকিয়ে রাখা মানে এটা এক ধরনের মিথ্যা। প্রথমে সাইফ আল রিহ এগিয়ে এলো, কারিম আল আমানাত তাকে দেখল, বলল, তুমি কোথা থেকে এসেছো? হে, আমি জানি তুমি কেন এসেছ, তাও জানি কে পাঠিয়েছে, ফিরে যাও। সাইফ আল রিহ বলল, ফেরার অভ্যাস আমার নেই। করিম বলল, তোমার মনিব তোমাকে পাঠিয়েছে, কিন্তু তোমার মনিব জানে না এই গুহায় কি আছে। শুধু বই নেই, এই গুহায় রয়েছে হিসাব, প্রতিটি সত্তার হিসাব, সে কি করেছে, কেন করেছে, সবকিছুর হিসাব। তুমি যদি ভেতরে যাও, তোমার হিসাবও সেখানে যোগ হয়ে যাবে। সাইফ আল রি তখন বলল, আমার হিসাব অনেক আগে শেষ হয়ে গেছে রে, তারপরে শুরু হলো লড়াই। সাইফাল রিস দ্রুত কিন্তু কারিম আল আমানতের দল প্রস্তুত ছিল, তখন তারা ছড়িয়ে গেল একসাথে নয় আলাদা আলাদা দিক থেকে। আল হাসান গুহার বাম দিক দিয়ে ঢুকতে চাইল, একটি পাহারাদার তার সামনে এলো, ছোট কিন্তু শক্ত। সে বলল, তুমি হাসাদ? কিন্তু কিসের জন্য হাসাদ, সেটা কি নিজে জানো? আল হাসাদ বলল, সরে যা। পাহারাদার বলল, সরব কিন্তু আগে বলো, তুমি কি জানো তোমার হাসাদের কারণ কি? না জেনে কি লড়াই করা যায়? এই কথা শুনে আল হাসাদ থামল, কারণ এই প্রশ্নটা তাকে আঘাত করলো এমন জায়গায় যেখানে কেউ তাকে আঘাত করেনি। সেই মুহূর্তে পাহারাদার তাকে ধাক্কা দিল, আল হাসাদ পিছু হটল। এবার লাইসম সরাসরি গেল, পাহারাদাররা তার সামনে এলো কিন্তু থেমে গেল, কারণ নামহীনকে তো ধরা যায় না। যে সত্তার নাম নেই তাকে কোনো মন্ত্র স্পর্শ করে না, কোনো বাঁধন তাকে ধরে না, কোনো কলম দিয়ে তার নাম দেখা যায় না, কোনো কাগজে সেই নাম ধরা পড়ে না। দুজন পাহারাদার পিছু হটল, একজন রইল। সে বলল, নামহীন, তুমি কি জানো নাম না থাকা মানে অস্তিত্ব না থাকা? তুমি আছো কিন্তু তুমি নেই। লাইসম বলল, বেটা এটাই আমার শক্তি। পাহারাদার বলল, না এটা তোমার শোক, এটা তোমার দুঃখ, এটা তোমার ক্ষতি, এটা প্রমাণ করে তুমি নেই। লাইসম তখন থামল এবং সেই থামার সুযোগে পাহারাদার তার উপর চাপল, এমন একটা চাপ যা শারীরিক না, যা ছিল অস্তিত্বের চাপ। লাইসম কেঁপে উঠল। তখন একটা শব্দ এলো, দূর থেকে নয়, কাছ থেকে না। শব্দটা এলো সময়ের ভেতর থেকে, মানে শব্দটা আগে থেকেই ছিল, শুধুমাত্র এখন শোনা গেল। থামো, যেই অর্ডারটা এলো সেই অর্ডারটা দিয়েছেন আমির সাহেব, আমির সাহেব। সে এলো পাহাড়ের উপর থেকে না, নিচ থেকেও না, সে এলো যেভাবে সৎ মানুষ আসে সেইভাবে, অর্থাৎ সরাসরি। তিনি বিশ্বস্ততার আমির, তাকে দেখলে প্রথমে যা মনে হয় এই সত্তা রাগী না, ভয় দেখায় না, হুমকি দেয় না, তার উপস্থিতিতে একটা গুরুত্ব রয়েছে, যেন সে যা বলবে তা মিথ্যা হওয়া সম্ভব না এবং সম্পূর্ণ সভাসদ সেই তথ্য, সেই কথা, সেই হুকুম খুব সহজে মেনে নেবে। করিম আল আমানত তাকে দেখে বলল, আমির সাহেব। আমির সাহেব তখন বললেন, করিম তুমি এখনো এই পাহারায় আছো? করিম বলল, এটা তো আমার কাজ। আমির সাহেব বললেন, আমি জানি তোমার কাজ এবং জানি তুমি এই কাজ পছন্দ করো না। করিম বলল, পছন্দ না করলেও দায়িত্ব থাকে আমির সাহেব। আমির সাহেব এবার একটু থামলেন, তারপর বললেন, কথাটা তুমি সত্য বললে, এই জন্যই তো তোমাকে ভালোবাসি। তারপর তিনি সাইফ আল রিহ, আল হাসাদ এবং লা ইসামের দিকে ঘুরলেন, বললেন, তোমরা এখানে কি করতে এসেছ? আমি জানি কিন্তু তোমরা ফিরে যাবে। সাইফ আল রিহ বলল, আপনি কে হন আমাদের আদেশ দেওয়ার? আমি সাহেব বললেন, আমি কেউ না, কিন্তু তোমরাও কেউ না, তোমরা এখানে শুধু পাঠানো, এবং যারা পাঠিয়েছে তাদের সাথে আমার কথা রয়েছে। সে অবশ্যই এই মুহূর্তে আমার কথা শুনছে এবং সে অবশ্যই এই মুহূর্তে সাড়া দেবে। সে এসেছে মুখোমুখি। কারাগারের পিতা যখন বের হয় তখন আকাশের রং পরিবর্তন হয় না, বাতাস থামে না, পাহাড়ও কাঁপে না, শুধু একটা ঘটনা ঘটে, সে যেই জায়গায় এসে দাঁড়ায় সেই জায়গাটা ভারী হয়ে যায়। আবু আল কুয়ুদ গুহার সামনে এল। আমির সাহেব তার দিকে তাকিয়ে রইলেন, দুজনের মধ্যে দূরত্ব 10 পদক্ষেপ। আবু আল কুয়ুদ বলল, তুমি আমার পথে দাঁড়িয়েছ। আমির সাহেব বললেন, না আমি তোমার আত্মীয়দের সামনে দাঁড়িয়েছি। আবু আল কুয়ুদ বলল, আত্মীয়তা একটা দুর্বলতা, তা তো তুমি জানো। আমির সাহেব বললেন, এটা তুমি বিশ্বাস করো, আমি করি না। যদি বিশ্বাস করতে তাহলে তুমি কারাগার বানাতে না, কারাগার বানানো মানে সংযোগ চাওয়া, তুমি চাও সবাই তোমার সাথে থাকুক জোর করে হলেও। আবু আল কুয়েত বলল, দার্শনিকতা বন্ধ কর পুরে। আমি সব বললাম, তোমার সাথে লড়াই করার মতো কোনো দার্শনিক দৃষ্টিভঙ্গি আমার নেই, তোমার চেয়ে শক্তিশালী কিনা সেই প্রমাণ দিতেও আসেনি, এসেছে একটা প্রশ্ন নিয়ে। আবু আল কুয়েত বলল, কি প্রশ্ন? আমি সব একটু সামনে এগিয়ে এলাম, এক পদক্ষেপ বা দুই পদক্ষেপ। আবু আল কুয়েত পিছু হটল না, কিন্তু তার কম্পনে একটু পরিবর্তন এলো। আমি সাহেব বললেন, সেই রহস্যময় সত্তা যে তোমার কারাগারে এসেছিল, তুমি কি জানো সে কে? আবু আল কুয়েত চুপ করে রইল। আমি সাহেব বললেন, জানো না, এবং এটাই তো সমস্যা। তুমি একটা সত্তার কথায় তিন তিনটি বন্দুকে পাঠিয়েছ তাদের ক্ষতির দিকে, শুধু একটি বইয়ের জন্য। তুমি কি ভেবেছ, তুমি কি ভেবেছ সেই সত্তা কেন তোমাকে এই বইয়ের কথা বলল? আবু আল কুয়েত বলল, সেই অসীম জ্ঞানের জন্য। আমি সে বললেন, না, ব্যবহারের জন্য। তোমাকে ব্যবহার করা হয়েছে, তুমি যে জ্ঞান খোঁজার চেষ্টা করছো সেই জ্ঞান তো তোমার ভেতরে রয়েছে। একটু ভেবে দেখো তুমি কিভাবে ব্যবহৃত হয়েছ, এবং তুমি এখনো হয়তো বুঝতে পারছো না। কারাগারের পিতা এবার একটু নড়ে চড়ে উঠল, তার চারদিকে যে ভার ছিল সেই ভারটা বাড়ল। সে বলল, তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছ? আমি সব বললেন, না, ভয় দেখানো তোমার কাজ, আমার কাজ হল চুক্তি। আবু আল কুয়েত বলল, চুক্তি? আমি সব বললেন, তুমি এই তিনজনকে ফিরিয়ে নিয়ে যাবে এখান থেকে, বই নিয়ে যেতে পারবে না, এবং সেই রহস্যময় সত্তা পরবর্তীবার তোমার কাছে এলে তুমি তাকে ভেতরে আসতে দেবে না। আবু আল কুয়েত বলল, তাহলে এর বিনিময় কি পাবো আমি? আমি সে বললেন, বিনিময়ে আমি তোমাকে বলবো সেই সত্তা কি, এবং সে কেন তোমাকে ব্যবহার করছে। এই প্রস্তাব শোনার পরে দীর্ঘ নীরবতা ছেয়ে যায়। পাহাড়ে বাতাস থেমেছিল সেদিন। অনেক সময় পার হবার পর আবু আল কুয়েত বলল, বলো। অর্থাৎ সে চুক্তিতে সম্মতি জ্ঞাপন করছে। আমি সব বলেন, সেই সত্তার নাম, সে অনুপস্থিতির মা, অর্থাৎ সে এইখানে রয়েছে কিন্তু সে অনুপস্থিত, এবং সে মা, সে একজন নারী। সে কারাগার ঘৃণা করে, কারণ একসময় সেও বন্দী ছিল অন্য কারোর কারাগারে। সে মুক্ত হয়েছে, কিন্তু মুক্তি তাকে শান্তি দেয়নি। সে এখন প্রতিটি কারাগার ভাঙতে চায়, প্রতিটি ঘর ভাঙতে চায়, প্রতিটি স্থানকে সে ধ্বংস করতে চায়, কিন্তু নিজে হাত দিয়ে তা করে না। সে চায় কারাগারের মালিকরা করুক, সে চায় বন্দীরা করুক, সে চায় আমরা করি। আবু আল কুয়েত বলল, তাহলে সে আমাকে দিয়ে কি করাতে চেয়েছিল? আমি সে বললেন, এই বই যদি তুমি পেতে এবং সম্পূর্ণ সূত্র জানতে, তুমি এত শক্তিশালী হয়ে উঠতে যে অন্য সত্তা তোমাকে ধ্বংস করার জন্য দূর প্রান্ত থেকে হলেও ছুটে আসত। তুমি সেই অন্য সত্তাদের ব্যাপারে জানো না, যারা পানিতেও ধরতে পারে, বাতাসেও ধরতে পারে, জমিনেও ধরতে পারে, এবং সেই লড়াইয়ে তোমার কারাগারও ভেঙে যেত, তোমার বন্দীরা মুক্ত হতো, কিন্তু নিঃশেষ হয়ে যেতে তুমি, ধ্বংস হয়ে যেতে তুমি। সে চায় সবাই মুক্ত হোক, এমনকি সেটা ধ্বংসের মাধ্যমে হলেও, এবং সেই সকল ব্যক্তিরাই মুক্ত হোক যারা পুরো দুনিয়াতে, এইখানে, আশপাশে, সব জায়গায় অশান্তি যাতে করতে পারে। আবু আল কুয়েত দীর্ঘক্ষণ একদম নীরব। তারপর সে বলল, চুক্তি মেনে নিলাম। আমি সাহেব তখন সরে দাঁড়ালেন। আবু আল কুয়েত তার তিনজনকে নিয়ে ফিরে গেল। ফেরার সময় সে শুধু একবার ঘুরল, বলল, তুমি সৎ, এবং সৎ সত্তারা দীর্ঘস্থায়ী হয়, কিন্তু মনে রেখো আমিও দীর্ঘস্থায়ী। আমি সাহেব তখন বললেন, জানি, এই জন্যই তো চুক্তিটা করলাম, লড়াই নয়। আবু আল কুয়েত সেখান থেকে চলে গেল। কারিন আল আমান আমি সাহেবের পাশে এলো এবং বলল, সে মানবে আপনার এই কথা? সে মানবে এই চুক্তি? আমি সাহেব বললেন, কিছুদিন মানবে। কারিন বললেন, পর? আমি সাহেব পাহাড়ের দিকে তাকালেন, যেদিকে আবু আল কুয়ুত চলে গেছে। বললেন, এরপর সে আবার আসবে, এবং সেইবার সে আবু আল কুয়ুতের কাছে না গিয়ে অন্য কারো কাছে যাবে, এবং তার কাছে গিয়ে সে আবু আল কুয়ুতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কারিন বলল, কার কাছে যাবে? আমি সাহেব চুপ করে রইলেন। তারপর বললেন, প্রশ্ন তো সেটাই। গুহার মুখে বাতাস নড়ল, পাহাড়ের নিচে পাথরের ভেতরে আবু আল কুয়ুত তার সিংহাসনে ফিরে বসল। কারাগার একদম শান্ত, কিন্তু দেয়ালের পশ্চিম অংশে যেখানে নারাজ সামুদ আছে সেখানে একটা কম্পন ছিল, একটা কাঁপুনি ছিল, ক্ষীণ কিন্তু সে কাঁপুনি ছিল, যেন দেয়াল মনে করছে একদিন কেউ আসবে এবং এই দেয়াল ভাঙবে। ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব কোণে যেখানে তুরস্কের উপকূল সিরিয়ার দিকে বাঁক নিয়েছে সেখানে একটা পুরনো গুহা রয়েছে। সমুদ্রের নিচে পাথরের ভেতরে যেখানে পানির চাপ এত বেশি যে পনদ পুকুরি কখনো সেখানে পৌঁছতে পারবে না, এই গুহার নাম মানুষ জানে না, কিন্তু জিন্দার ভাষায় এই জায়গাকে বলা হয় কাহফ আল মালাহ, লবণের গুহা, কাহফ আল মালাহ। এখানে আগুন জ্বলে না সাধারণত, কিন্তু এই রাতে জ্বলছিল নীলচে একটা শিখা যার তাপ নেই, কিন্তু আলো আছে, অস্বস্তিকর আলো, যেন পানি আর আগুন একে অপরকে সহ্য করছে শুধু মাত্র কয়েকটি মুহূর্তের জন্য, একে অপরকে শুয়ে যাচ্ছে। এই আগুনের মাঝখানে বসেছিল এক সত্তা, তার নাম জারার ইবনে সারাক। ইফরিত সারাকের বংশধর, ইফরিত দেশী পূর্ণ রক্তধারা, যাদের সম্পর্কে বলা হয় তারা আগুন থেকে জন্মেছে এমন ভাবে যে আগুন তাদেরকে কখনো আর ক্ষমা করেনি, তারা সবসময় জ্বলে, এমনকি যখন শান্ত থাকে তখনও। কিন্তু এইখানে সমুদ্রের নিচে জারারের আগুন একটু ভিন্নভাবে জ্বলছিল, যেন পানির চাপ তার শিখাকে সংকুচিত করে রেখেছে। তার চারপাশে লবণের স্তর জমে আছে, সাদা, কঠিন, পুরনো। জারার ছিল অত্যন্ত সুচতুর, এই গুণটা তার বংশের সবচেয়ে বড় অলঙ্কার এবং সবচেয়ে বড় বিপদ। সে সবকিছুর মধ্যে একটা ফাঁক খোঁজে, প্রতিটি চুক্তির মধ্যে একটা ফাঁক, প্রতিটি শক্তির মধ্যে একটা ফাঁক, প্রতিটি কথার মধ্যে একটা ফাঁক, এই জন্য এক দুর্বলতা। সে কেন এখানে, সমুদ্রের তলায় কেন, নির্বাসনের মতো একটা জায়গা কেন, সেটা একটা পুরনো গল্প। তার বংশের অন্যরা তাকে এখানে পাঠিয়েছিল বহু বছর আগে, কারণ তার চতুরতা তাদের কাছে বিপজ্জনক মনে হয়েছিল, সেখানে বসে অপেক্ষা করছিল, সে জন্য সে নিজেও যায় না। তখন তার চারপাশে পানি কেঁপে উঠল, জারার ঘুরল না সঙ্গে সঙ্গে, সে বলল, কে? কোন উত্তর নেই, কিন্তু পানির কম্পন বাড়ল আরো। জারার আবার বলল, আমি জানি কেউ আছে, আমার আগুন কাঁপছে, এবং এই গুহায় আগুন কাঁপে শুধু তখন যখন সামনে এমন কিছু থাকে যার বয়স আমার কল্পনার বাইরে। তারপর সে শুনল একটা কণ্ঠ যা মুখ থেকে আসছিল না, যে এসছিল লবণের দেয়াল থেকে, পানির চাপ থেকে, এমনকি আগুনের শিখার নীলচে কম্পন থেকেও। উত্তরটা ছিল, তুমি সঠিক। জারার এবার খুলল এবং সে দেখল সেটা ঠিক দেখা নয়, সামনে কিছু একটা ছিল কিন্তু তার আকার স্থির ছিল না, যেন অন্ধকার নিজেই একটা চেহারা বানানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, এবং সেই না পারাটাই হলো তার আসল রূপ। জারার বলল, তুমি কে এবং কিভাবে এই গুহায় এলে? এখানে সমুদ্রের চাপ এত বেশি যে কোনো সত্তা সহজে এখানে আসতে পারে না। সত্তাটি বলল, নাম দিয়ে আমাকে বোঝা যাবে না, তুমি আমাকে ডাকতে পারো, যা আমি একসময় ছিলাম, আমি তোমাদের মা। যারা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল, কারণ ইফরিত বংশের প্রতিটি সদস্যকে শেখানো হয় যখন কোনো সত্তা নিজেকে এমন ভাবে পরিচয় দেয় যে নামের ভেতর একটা গল্প থাকে, একটা রহস্য থাকে, তখন সেই গল্পটাই আসলে একটা ফাঁদ। সে বলল, কেন তুমি আমার নির্বাসনে এসেছ? এই জায়গায় কেউ আসে? এমনকি আমার নিজের বংশও তো আমাকে ভুলে গেছে। সেই সত্তা উত্তর দিল, কারণ ভুলে যাওয়াই সত্তারা সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠে। যদি তাদের কেউ স্মরণ করিয়ে দেয় তারা কি হতে পারত? তারা আর চুপ করে রইল, কারণ তার ভেতরে একটা পুরনো ক্ষোভ নড়ে উঠল যা সে নিজেও বহু বছর ধরে চাপা দিয়ে রেখেছিল। সেই সত্তা বলল, তুমি জানো আবু আল কুয়ুদের নাম? যারা বলল, শুনেছে, আমার বংশের অনেকেই তার কারাগারে আছে শুনেছে। আমার এক চাচা, এক ভাইপো তার কারাগারের বন্দী, কারণ আবু আল কুয়ুদ ভয় পায় ইফরিদের শক্তিকে। সে আমাদের বংশকে বেশি ধরে রাখে অন্য জাতির চেয়ে। সেই সত্য বলল, তুমি কি জানো কেন? যারা বলল, কারণ ইফরিতের রক্ত শক্তিশালী। সেই সত্তা বলল, না, কারণ আবু আল কুয়ুদ নিজে দুর্বল এবং সে দুর্বল সত্তারা সবসময় শক্তিশালীদের প্রথমে বন্দী করে। তার কারাগার ভয়ের উপরে দাঁড়িয়ে আছে, তোমার বংশের ভয়ের উপর। যদি ইফরিতরা একদিন বুঝতে পারে তাদের নিজেদের শক্তি, তার কারাগার একদিন ভেঙে পড়বে। অবশ্য তোমরা তাদের রক্ত। জারার আগুন একটু বেড়ে উঠল, লবণে দেয়াল প্রতিফলিত হয়ে নীলচে আলো আরো তীক্ষ্ণ হয়ে উঠল। সে বলল, তুমি আমাকে কি বলতে চাও? সে সত্তা বলল, আমি বলছি না কিছু করতে, আমি শুধু একটা সত্য বলছি যে তুমি নিজেই জানতে কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছ। তোমার বংশ বন্দী হয়ে আছে এমন একজনের কাছে যে তোমার বংশের অর্ধেক শক্তি সমানও শক্তি রাখে না। শুধু আর একটা জায়গা আছে, একটা পাথরের নিচের জায়গা, যেখানে সে নিয়ম বানিয়ে রেখেছে এবং সেখানে শুধু তার ইচ্ছা চলে। জারার বলল, নিয়ম ভাঙা সহজ না। তার কারাগার এমন ভাবে তৈরি যে ভেতর থেকে কেউ ভাঙতে পারে না তা। সে সত্য বলল, ভেতর থেকে না, এটাই আসল কথা। প্রতিটি কারাগারের একটা দুর্বলতা থাকে, সেই দুর্বলতা হল কারাগার নতুন বন্দি নিতে চায়। আবু আল কুয়ুদ যত বেশি বন্দী রাখে তত বেশি তার শক্তি বাড়ে, এটাই তার লোভ, এবং লোভ মানে দরজা। যারা তখন বুঝল কোথায় যাচ্ছে এই কথাগুলো। সে বলল, তুমি চাও আমি স্বেচ্ছায় তার বন্দী হই? সেই সত্য বলল, আমি চাই না কিছু, আমি শুধু বলছি যদি কোন ইফরিত বা তার রক্ত যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট চতুর, স্বেচ্ছায় তার কারাগারে প্রবেশ করে, ভেতর থেকে দেখে কোথায় তার বন্ধন সবচেয়ে দুর্বল, তাহলে সেই ইফরিতের রক্ত একদিন ভেতর থেকে সেই বন্ধন ভাঙতে পারে। এবং যখন একটা বন্ধন ভাঙে পুরো কারাগার নিজেই ভেঙে পড়ে, কারণ আবু আল কুয়ুদের শক্তি তার বন্ধুদের সংখ্যার উপর নির্ভর করে। তা একটা চেইনের মতো, এক অংশ ভাঙবে পুরো চেইন তখন পড়ে যাবে। যারা বলল, বুঝতে পেরেছি আমি। যারা অনেকক্ষণ চুপ করে রইল, আগুনের শিখা কেঁপে কেঁপে স্থির হল। সে বলল, আমাকে কেন বললে, তুমি নিজে করছো না কেন? সে সত্য বলল, কারণ আমি বন্দী হতে পারি না, আমার কোনো নির্দিষ্ট আকার নেই। আবু আল কুয়ুদের শৃঙ্খল কাজ করে আকারের উপরে, সত্তার সীমার উপরে, আমাকে সে ধরে রাখতে পারবে না। কিন্তু এর জন্যই আমি কখনো ভিতরে গিয়ে দুর্বলতা খুঁজতে পারব না। আমার এমন একজনকে প্রয়োজন যে যথেষ্ট নির্দিষ্ট, যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট ক্ষুধার্ত প্রতিশোধের জন্য। যারা বলল, এবং তুমি ভাবলে আমি সেই কেউ? সেই সত্য বলল, তোমার বংশ বন্দী, তোমার নিজের রক্ত সেই পাথরের নিচে কাঁদছে এবং তুমি এইখানে সমুদ্রের তলায় ভুলে যাওয়া একা এই জীবন কাটাচ্ছ কেন? তোমার কাছে হারানোর কি আছে? যারা তার হাতের দিকে তাকালো, আগুনের আগুন, যা এখনো জ্বলছে, কিন্তু এই গুহার বাইরে কেউ দেখে না, কেউ মনে রাখে না। সে বলল, আমি যদি ধরা পড়ি, সত্যিকারেই ধরা পড়ি, তাহলে? তখন সেই সত্তা বলল, তখন তোমাকে তোমার চতুর্থের উপর বিশ্বাস রাখতে হবে, যা তোমার বংশের অহংকার এবং অলঙ্কার বটে, অথবা তোমার অভিশাপ, সিদ্ধান্ত তোমার। যারা উঠে দাঁড়াল, আগুনের শিখা তার শরীরের চারপাশে ঘুরে উঠল, যেন তার সিদ্ধান্ত সাথে একমত হচ্ছে। সে বলে, কিভাবে তার সামনে যাব, সরাসরি গেলে সে সন্দেহ করবে। সে সত্য বলল, সন্দেহ করো, তুমি ধরা পড়বে এমন ভাবে যা তার লোক সন্তুষ্ট করবে। এক শক্তিশালী ইফ্রিতের রক্ত যাকে অন্য কেউ আক্রমণ করেছে, দুর্বল করেছে এবং এখন পালাতে চাইছে আশ্রয়ের জন্য, এমন একটা গল্প। আবু আল কুদ লোভী, সে দুর্বল শিকার পছন্দ করে না, সে পছন্দ করে শক্তিশালী শিকার যাকে বশ করা গর্ব এবং অহংকারের ব্যাপার। যারা একটু হাসল, সে হাসি যা ইফ্রিতের বংশে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসে, যেখানে আনন্দ আর বিপদ আলাদা করা যায় না। সে বলল, তাহলে আমাকে দুর্বল দেখাতে হবে নিজেকে, ক্ষত বিক্ষত, ভাল না? সে সত্য বলল, হ্যাঁ, এবং একবার ভেতরে গেলে সময় নিও, তারহুরো সন্দেহ তৈরি করে, দেয়ালের প্রতিটি ফাটল মাপ, প্রতিটি বন্দির সাথে কথা বলো, নারাল সামদকে খোঁজো, তার সাথে কথা বলো, যখন দেয়ালে হয়ে গেঁথে গেছে, কারণ একটা সত্তা যখন দেয়ালে পরিণত হয় তার ভেতরে তখনও স্মৃতি থাকে এবং স্মৃতি জানে দেয়াল কোথায় সবচেয়ে বেশি পাতলা। যারা আগুনের ভেতর থেকে উঠে এল, জলের চাপ তাকে ঘিরে ধরল, কিন্তু সে এখন গুহা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। সে শেষ কথা বলল, যদি আমি সফল হই, কারাগার ভাঙে, তুমি কি পাবে? অনেকক্ষণ সেই সত্তা কোনো কথা বলল না। এরপরে সে যখন উত্তর দিল, সে বলল, আমি দেখব, শুধু এটাই দেখব, একটা কারাগার ভেঙে যাচ্ছে, এবং তার দেখার আনন্দ তোমার কল্পনার বাইরে। যারা সমুদ্রের গভীর থেকে উপরে উঠল, পানির স্তর একের পর এক পাক হয়ে যেখানে আলো প্রথম পৌঁছায়, যেখানে মাছেরা সাঁতার কাটে, যেখানে মানুষের নৌকা ভাসে, সেখানে উঠে এলো সে, এবং তারপর আকাশের দিকে, পাহাড়ের দিকে, যেখানে পাথরের নিচে একটা কারাগার আছে যার মালিক ভাবছে তার কারাগার চিরস্থায়ী, সেই দিকে সে তাকাল। যারা নিজের দিকে আঘাত তৈরি করতে লাগলো, মানে যারা নিজের উপরে আঘাত তৈরি করতে লাগলো, মিথ্যে ক্ষত, মিথ্যে দুর্বলতা, তার ভেতরে শুধু একটা সত্য কথা কাজ, মানে একটা সত্য কথাই কাজ করছিল, যা সে নিজেও সম্পূর্ণ বুঝতে পারছিল না। সে এখন একটা চাল হয়ে গেছে, কিন্তু কার চাল সে নিজেও বুঝে না, কিন্তু এই ব্যাপারটাই তার ভেতরে একটু দ্বিধাদ্বন্দ্বের খোরাক জাগাচ্ছে। সমুদ্রের তলায় লবণের গুহায় আগুন নিভে গেল, সেই সত্তা সেখানে ছিল না, সে চলে গেছে আগেই, অন্য কোন অন্ধকারের দিকে, অন্য কোন ক্ষুধার্ত সত্তাকে খুঁজতে, যাকে সে আরেকটা কারাগারের বিরুদ্ধে পাঠাবে, কারণ তার খেলা একটা নয়, তার খেলা অনেক। জারার ইবনে সিরাক হাক্কারের পাহাড়ের দিকে এগিয়ে গেল, কিন্তু এই যাত্রায় তার চলন খুঁড়িয়ে খুঁড়িয়ে যেন প্রতিটা পদক্ষেপে শরীর ভেঙে পড়ছে। তার আগুন ছিল নিবু নিবু, লালচে নয়, ছায়ের মতো ফ্যাকাশে, শরীরের একপাশে গভীর মিথ্যা ক্ষত, এমনভাবে তৈরি যেন কোনো প্রাচীন শক্তির আঘাত। সেরেকের বংশ আগুন থেকে জন্মেছে এমনভাবে যে আগুন তাদের কখনো ক্ষমা করেনি, কিন্তু এই যাত্রায় যারা তার নিজের আগুনকে চেপে রাখল, কারণ আবু আল কুয়ু শক্তির গন্ধ চেনে, পূর্ণ শক্তিতে এলে সন্দেহ জাগবে। পাথরের কাছে পৌঁছে সে মাটিতে পড়ে গেল, আক্ষরিক অর্থে পড়ে গেল। কারাগারের নিঃশ্বাস তাকে অনুভব করল, আবু আল কুয়ুত তার সিংহাসনে বসেছিল এবং টের পেল কেউ একজন পাথরের সীমানার কাছে, শক্তিশালী বংশের, শক্তিশালী রক্তের, কিন্তু ভাঙা। লোভ জাগলো তার ভেতরে, এটা ভাঙা সত্তা মানে সহজ শিকার, এবং সহজ শিকার মানে নতুন শক্তি তার শৃঙ্খলে। সে বলল, কণ্ঠ পাথরের ভেতর থেকে যেন গর্জে উঠল তার, কে এসেছে আমার সীমানায়? যারা মাটিতে পড়ে থেকে কাপা কলায় বলল, একজন আশ্রয়হীন, নাম বল। জারার ইবনে সারাক, সারাকের বংশধর, কিন্তু আজ আমার বংশ আমাকে চেনে না, তারা আমাকে নির্বাসন দিয়েছে, এবং আজ রাতে এক শক্তি আমাকে আক্রমণ করেছে যাকে আমি চিনি না, আমি পালিয়ে এসেছি। আবু আল কুয়ু দীর্ঘক্ষণ চুপ করে রইল, তার নিঃশ্বাস জারার চারপাশে ঘুরছে, মাপছিল, মিথ্যার গভীরতা পরীক্ষা করছিল। তারপর সে বলল, সেরাক বংশের একজন, এতদিন বেঁচে থেকে আজ এসে আমার দরজায় ভিক্ষা চাইছে, এটা হাস্যকর, এবং আমি হাস্যরসের মূল্য জানি। জারার বলল, আমাকে সাহায্য করো, আমি আপনার কারাগারে থাকতে চাই স্বেচ্ছায়, অন্তত এখানে আমি নিরাপদ। আবু আল কুয়ুদ হাসল, সেই হাসি শব্দ না, শুধু পাথরের কাঁপন। নিরাপদ? এই জায়গাকে কেউ নিরাপদ বলে না, যারা ভেতরে গেছে তারাও বলে না, তবুও তুমি এসেছ। বাইরের ভয় ভেতরের ভয়ের চেয়ে বড় হলেই মানুষ এবং তোমার মতো সত্তারা এইভাবেই আসে। তারপর তার আসল সিদ্ধান্ত এল, ঢুকে আসো, আমার কারাগারের জায়গা সব সময় আছে তোমাদের জন্য। পাথর সরে গেল, দরজা না, একটা ফাটল যেখানে আলো নেই, শুধু গভীরতা আছে। জারার ভেতরে প্রবেশ করল, এবং প্রবেশের প্রথম মুহূর্তেই যা সে দেখল তা তার শতাব্দী পুরনো অন্তরকেও কাঁপিয়ে দেয়। কারাগারের ভেতরের দৃশ্য আলো নেই, কিন্তু দেখা যায়, কারণ এখানে দেখার নিয়ম অন্যরকম। দেয়ালগুলো শুধু পাথরের নয়, দেয়ালের ভেতরে আকার আছে, মানুষের মুখের আকার, হাতের আকার, যেন কেউ পাথরের ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু পাথর তাদের আর ছাড়ে না। এই আকারগুলো নড়ে অতি ধীরে, যেমন পাথরের ফোঁটা পরে শত বছরে এক ফোঁটা, ঠিক তেমন। যারা বুঝল এটা পুরনো বন্দীঘর, এত দীর্ঘ সময় বন্দি যে কারাগার তাদের নিজের অংশ বানিয়ে নিয়েছে সবাইকে। তারা সত্তা নয়, তারা এখন কারাগারের ইট, সবকিছু। একটা দেয়াল থেকে একটা কণ্ঠ ভেসে আসে, দুর্বল, ভাঙা, ফিসফিসে, নতুন নতুন কেউ এসেছে। যারা থামল, সে দেয়ালের দিকে সে তাকাল, ভেতর একটা মুখের আকার, চোখ দুটো খোলা, কিন্তু পুতুলের মতো স্থির। জারার বলল, তুমি কে ছিলে? কণ্ঠ বলল, নাম, নাম তো ভুলে গিয়েছে, কতদিন, গণনা নেই। জারার বুঝল সে নার আল সামদ, যে বন্দী একসময় ইহুদি জাদুঘরের কাছে পাঠানো হয়েছিল, ব্যর্থ হয়ে ফিরেছিল এবং দেয়ালে পরিণত হয়েছিল। যারা রাস্তে করে বলল, সহানুভূতির ভান ধরে, আমিও বন্দী এখন তোমার মতো, বলো আমাকে এই জায়গা কিভাবে কাজ করে, শুধু বোঝার জন্য বলো, যাতে কষ্ট সহ্য করা সহজ হয়। দেয়াল কেঁপে ওঠে, কান্নার মতো, কিন্তু চোখে যেন পানি নেই, কাজ করে শৃঙ্খল দিয়ে, প্রতিটা বন্দী এক একজন অপরের সাথে জড়িয়ে, আবু আল কুয়ুদ নিজে সেই চেইনের কেন্দ্রে। তার শক্তি বন্দীর সংখ্যা থেকে আসে, কিন্তু শক্তি সমান না সবার জন্য। যারা বলল, মানে? উত্তর এলো, কিছু বন্দী পুরনো আমার মতো, তারা দেয়াল পেরে গেছে, তাদের শক্তি কারাগারে মিশে গেছে, কিন্তু নতুন বন্দী তাজা, তাদের নিজস্ব শক্তি এখনো জাগ্রত, তাদের ধরে রাখতে আবু আল কুয়ুদকে বেশি জোর খাটাতে হয়। যারা বুঝল এটাই সেই সূত্র, সে বলল, তার মানে নতুন বন্দীদের জায়গায় তার বন্ধন সবচেয়ে দুর্বল। দেয়াল চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, দুর্বল নয়, ক্ষুধার্ত। আবু আল কুয়ুদ যত পুরনো বন্দি জমায় তত তার ক্ষুধা বাড়ে নতুনের জন্য, এবং নতুন নতুন সে ক্ষুধা মানে অমনোযোগ। যখন সে নতুন শিকার ধরায় ব্যস্ত, তখন পুরনো শৃঙ্খল আলগা থাকে এক মুহূর্ত। জারারের মধ্যে এই কথাটা গেঁথে গেল, কিন্তু সে আরো জানতে চাইল। সে পাথরের গভীরে এগিয়ে গেল, যেখানে আরো বন্দী ছিল, কিছু এখনো সম্পূর্ণ সত্য, হয় কুকুরে থাকা, কিছু দেয়াল হয়ে যাওয়া। একজনের কাছে গেল সে, ওয়াস ওয়াস আল্লাইল, ছোট পুরনো ভয়ে জমে থাকা সত্তা, যে আগে নার আল সামদকে প্রশ্ন করেছিল ফেরার ব্যাপারে। জারার বলল, তুমি কি জানো আবু আল কুয়ুদের আসল ভয় কি? ওয়াসওয়াস আল্লাইল কাঁপতে কাঁপতে বলল, কেন জিজ্ঞেস করছো হে? এই প্রশ্ন অনেক বিপজ্জনক। জারার বলল, আমিও তো বন্দি, এখন আমার জানার অধিকার আছে। ওয়াসওয়াস আল্লাইল ফিসফিস করে বলল, সে ভয় পায়, তার নিজের নাম শুনতে সে ভয় পায়, তার পুরো নাম। কেউ যদি তার পুরো নাম জানে এবং সঠিক সময় বলে, তা শৃঙ্খল কাঁপে, কিন্তু পুরো নাম কেউ জানে না। সে নিজেও ভুলে গেছে কোথায় লেখা আছে। যারা বলল, কোথায় কোথায় লেখা আছে, কোথাও না কোথাও তো। ওয়াসওয়াস আল্লাহ বলল, হ্যাঁ, কিন্তু সেই জায়গা সেই ইঞ্জনের নিচে, যেখানে কেউ যেতে পারে না, সে নিজে ছাড়া। জারার এই তথ্য নিয়ে চিন্তা করল। সিংহাসনের নিচে, অর্থাৎ আবু আল কুয়ুদের সবচেয়ে দুর্বল জায়গা তার সবচেয়ে শক্তিশালী জায়গা ঠিক নিচে চাপা। সে আরো গভীরে গেল, কারাগারের একদম শেষ প্রান্তে, যেখানে অন্ধকার সবচেয়ে ঘন। এখানে একটা সত্তা ছিল যার আকার এখনো অসম্পূর্ণ, কিন্তু স্পষ্ট ছিল না। অর্ধেক দেয়াল, অর্ধেক মুখ, তার নাম জারার জানত না, কিন্তু এই সত্তা কথা বলল আগেই। তুমি প্রশ্ন করছ, অনেক প্রশ্ন, আবু আল কুয়ুদ একদিন টের পাবে। জারার বলল, তার আগে আমি জানতে চাই, সে কিভাবে নতুন বন্দি ধরে? এই পদ্ধতি কি কোনো মুহূর্ত আছে যখন সেই মুহূর্তে সে দুর্বল থাকে? সত্তাটি বলল, যখন সে কাউকে বাইরে পাঠায় হত্যার জন্য, ধরার জন্য, তখন তার শক্তির একটা অংশ সেই দূতের সাথে যায়। সেই মুহূর্তে তার নিজের সিংহাসনের চারপাশের বন্ধন সবচেয়ে পাতলা হয়। ঠিক তখন কারাগারের গভীর থেকে একটা কম্পন এলো, ভারী ক্রুদ্ধ সে কম্পন। আবু আল কুয়ুদ টের পেয়েছে, তার কণ্ঠ গর্জে উঠে, পুরো কারাগার কেঁপে উঠে। কে কথা বলছে আমার বন্দীদের সাথে? কে জিজ্ঞেস করছে আমার শৃঙ্খলের ব্যাপারে প্রশ্ন? যারা সঙ্গে সঙ্গে নিজের আগুন আরো নিভিয়ে দিল, মাটিতে সে কুকড়ে গেল যেন ভয়ে কাঁপছে। কিন্তু আবু আল কুয়ুদ এগিয়ে আসছিল, তার উপস্থিতি কারাগারের প্রতিটি কোণাকে ভারী করে তুলছিল। তখন ঠিক এই মুহূর্তে পাথরের বাইরে অনেক দূরে এক অন্য জায়গায় সেই সত্তা আবার উপস্থিত হয়, কিন্তু এবার সরাসরি আবু আল কুয়ুদের কারাগারের প্রান্তে, যেখানে তার উপস্থিতি অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। সে হচ্ছে অন্ধকারের মা। সে বলল, পাথরের ফাটলের ভেতর দিয়ে কণ্ঠ পাঠিয়ে, শৃঙ্খলের পিতা, তোমার ঘরে একজন প্রশ্ন করছে এবং তুমি এখনো বুঝতে পারছো না কেন? একথা শুনে আবু আল কুয়ুদ থামল, তার কম্পন বদলে গেল ক্রোধ থেকে সতর্কতায়। তুই? ও না, তুমি, তুমি আমার। অন্ধকারের মা অর্থাৎ সেই সত্তা বলল, আমি বলেছিলাম না তোমাকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তুমি এতই অহংকারী যে ভাবলে শুধু আমি তোমাকে ব্যবহার করতে পারি। ভুল, তোমার নিজের কারাগারের ভেতরেই এখন একটা বড় ছুরি ঢুকে গেছে এবং তুমি তাকে নিজের হাতে দরজা খুলে দিয়েছ। আবু আল কুয়ুদ কুঁচি উঠে জিজ্ঞেস করল, কি বলতে চাইছো তুমি? সে সত্তা বলল, তোমার নতুন আশ্রয়হীন বন্দী, সে কোনো আশ্রয় খোঁজার জন্য আসেনি, সে খুঁজতে এসেছে তোমার নাম, তোমার সিংহাসনের নিচের গোপন কথা, তোমার শৃঙ্খলের সবচেয়ে পাতলা মুহূর্ত। সে তোমার বন্ধুদের প্রশ্ন করছে এই মুহূর্তে। এবং তুমি এতদিন এত ব্যস্ত ছিলে শিকার ধরায় যে তোমার নিজের ঘরের ভেতরে শত্রুকে তুমি দেখতে পারলে না। আবু আল কুয়েদের কণ্ঠে এবার বলতে গেল, গর্জন নয়, ঠান্ডা, তবে মৃত্যুর মতো একদম শান্ত। তুমি মিথ্যে বলছ, সে সত্তা বলল, তাহলে যাও নিজে দেখো। তোমার কারাগার শৃঙ্খলের পিতা একদিন তোমার নিজের অহংকারের নিচে ভেঙে পড়বে এবং সেদিন আমি সেখানে থাকব, দেখব এবং হাসব, কারণ তুমি যত কারাগার বানাও না কেন, ততদিন বা একদিন নিজেই হয়তো কারাগার হয়ে যাও, এবং কারাগার একদিন নিজের ভার সহ্য করতে পারে না। তারপর সে চলে গেল আগের মতো, হঠাৎ কোন চিহ্ন না রেখে। আবু আল কুয়ুদ স্থির হয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর তার পুরো অস্তিত্ব ঘুরে গেল, সিংহাসন থেকে নয়, ভেতরের গভীরতম প্রান্তের দিকে, যেখানে জারার তখনও বন্দীদের কাছ থেকে তথ্য বের করছিল। কারাগারের প্রতিটি দেয়াল কেঁপে উঠল একসাথে, এবং আবু আল কুয়ুদের কণ্ঠ এবার সরাসরি জারারের দিকে ধেয়ে গেল, এমন তীক্ষ্ণতায় যা পাথরকে চিড়ে দিতে পারে। আশ্রয়হীন না, তুমি আশ্রয়হীন না, তুমি আমার ঘরে ঢুকেছ চোরের মতো, এবং আজ তুমি শিখবে এই ঘরে চুরি করার শাস্তি কি। কারাগারের ভেতরে আলো নেই, কিন্তু এই মুহূর্তে যা ঘটতে চলেছে তা সবার দেখার জন্য আবু আল কুয়ুদ নিজের ইচ্ছায় কারাগারের প্রতিটি কোণে একটা দৃশ্য পাঠাল। দেয়ালের ভেতরের মুখগুলো এখনো সম্পূর্ণ সত্তা থাকা বন্দীরা সবার চোখের সামনে সেই দৃশ্য, কারণ শাস্তি শুধু একজনের জন্য না, শাস্তি একটা পাঠ বাকি সবার জন্য। যারা রিপ্লেসে রাখকে টেনে আনা হলো কারাগারের মাঝখানে, সেই জায়গায় যেখানে পাথর সবচেয়ে চাপা, সবচেয়ে অন্ধকার, তার চারপাশে শৃঙ্খল আবির্ভূত হল, শিকল না বরং আলো ও অন্ধকারের মিশ্রণে তৈরি বন্ধন, যা শরীরে আঘাত করে না কিন্তু আত্মার গভীরে কাটে। আবু আল কুয়ুদ সিংহাসন থেকে বলল, তার কণ্ঠ পাথরের প্রতিটি ফাটলে গর্জে উঠল, তুমি ভেবেছিলে আমি আশ্রয় দিচ্ছি একজন আশ্রয়হীনকে, আসলে আমি আশ্রয় দিয়েছিলাম একটা সুযোগ দেখার জন্য কিভাবে চোর তার চুরির দাম দেয়। যারা শৃঙ্খলের ভেতরে দাঁড়িয়ে রইল, সে কথা বলল না, কারণ সে জানত এই মুহূর্তে কথা বলা মানে আরো দুর্বলতা দেখানো। আবু আল কুয়ুদ তখন একটা ইচ্ছা প্রকাশ করল, এবং পাথরের ভেতর থেকে একটা যন্ত্রণাদায়ক বাঁধন তৈরি হল যাকে বলা হয় বেড়া। পুরনো আরবি ঐতিহ্যে এটা সেই বন্ধন যা বন্দীর শরীরের চারপাশে এমনভাবে জড়ায় যে প্রতিটা নিঃশ্বাস এক একটা যুদ্ধ হয়ে দাঁড়ায়। বেড়া জারারের চারপাশে শক্ত হয়ে বসে গেঁথে গেল, তার আগুনের শরীর যা সাধারণত নিজেকে পুনর্গঠন করতে পারে এই বন্ধনের নিচে কুকড়ে যেতে লাগলো। আবু আল কুয়ুদ বলল, তোমার বংশ আগুন থেকে জন্মেছে, কিন্তু আগুনও বাতাস ছাড়া বাঁচে না, আজ আমি দেখব বাতাস কেড়ে নিলে আগুন কতদিন টিকে থাকে। তার ইচ্ছায় বেড়া আরো শক্ত হল, টেনে নিতে লাগলো জারারকে, ভেতরের শক্তিকে, মানে জারারের ভেতরের শক্তিকে, যেভাবে শিকড় থেকে রস টেনে নেয় কোনো পরজীবী গাছ। জারার চিৎকার করল, প্রথমবার সংযম হারিয়ে আবু আল কুয়ুদ বাকি বন্দীদের দিকে ঘুরল, দেয়ালের মুখগুলোর দিকে, এখনো সম্পূর্ণ সত্তা থাকা উপরে যাওয়া সত্তাদের দিকে। দেখো এই হল চোরের পরিণতি, তোমাদের প্রত্যেকে যদি ভাবো পালানোর কথা, প্রতারণার কথা, মনে রেখো এই কারাগারে কোনো গোপন কথা নিরাপদ থাকে না। তারপর আবু আল কুয়ুদ আরো এগিয়ে গেল, সে জারারের সামনে দাঁড়ালো সরাসরি, এত কাছে যে যারা তার উপস্থিতির ভার অনুভব করছে তার ভেতরে। সে বলে, তুমি আমার বন্দীদের প্রশ্ন করেছিলে, আমার শৃঙ্খলের গোপন কথা জানতে চেয়েছিলে, বলো কি জানতে চেয়েছিলে। যারার চোয়াল চেপে বলল, কিছুই না। আবু আল কুয়ুদ হাসল, মিথ্যা শুনতে আমার ভালো লাগে, কারণ মিথ্যা থেকেই আমি বুঝি সত্য কতটা ভয়ঙ্কর। সে তার ইচ্ছা শক্তি প্রয়োগ করল এবং বেড়া সংকুচিত হতে শুরু করল, ধীরে যন্ত্রণাদায়ক ভাবে। জারারের আগুনের শরীরের প্রতিটা অংশ যেন ভেতর থেকে মুচড়ে যাচ্ছিল। আবু আল কুয়ুদ বলল, তার কণ্ঠে এমন একটা শীতলতা যা কোনো গর্জনের চেয়েও ভয়ঙ্কর। সে বলে, আমি কারাগার বানাই কারণ আমি জানি মুক্তি একটা মিথ্যা প্রতিশ্রুতি। তোমরা সবাই মুক্তির স্বপ্ন দেখো ঠিকই, কিন্তু আমি একমাত্র সত্য এবং সত্য কখনো নরম হয় না। জারারের শরীর থেকে আগুনের ফোঁটা ঝরতে লাগল যেন রক্তের বদলে শিখা। আবু আল কুয়ুদ তখন তার আঘাতের পরিধি বাড়াল। বেড়ার চারপাশে আরো একটা স্তর যুক্ত হল, পাথরের কাটার মতো অভিক্ষেপ যা জারারের শরীরে গেঁথে গেল। জারার চিৎকার করে বলে, তুমি ভাঙছ, এটা আমাকে ভাঙবে। আবু আল কুয়ুদ বললেন, না আমি জানি এটা তোমাকে ভাঙবে না। আজ কিন্তু সময় সব ভাঙে এবং আমার কাছে সময় অসীম। তারপর সে চূড়ান্ত আঘাত করল, একটা ইচ্ছা যা জারারের ভেতরে সবচেয়ে গভীর শক্তির উৎসে আঘাত করল। তার পূর্বপুরুষের আগুনের স্মৃতি, তার বংশের সবচেয়ে পুরনো শিখা। জারার জ্ঞান হারিয়ে ফেলে। আবু আল কুয়ুদ পেছনে ফিরল, বাকি বন্দীদের দিকে তাকাল সে। এখন তোমরা জানো কারাগারে প্রশ্ন করার মূল্য কত। তোমাদের কেউ যদি আবার এই ভুল করো, তোমাদের পরিণতি এর চেয়েও দীর্ঘ হবে। এবার জারারকে, অচেতন ভাঙা আগুন প্রায় নিভে যাওয়া সেই জারারকে কারাগারের সবচেয়ে গভীর প্রান্তে এটা পাথরের কুঠুরির ভেতরে বন্দী করে রাখা হল। শৃঙ্খল তার চারদিকে স্থায়ীভাবে জড়িয়ে গেল। আবু আল কুয়ুদ ফিরে গেল তার সিংহাসনে। কারাগার আবারও শান্ত হল। জ্ঞান হারানো অবস্থায় ভাঙা শরীরে জারারের চেতনা কোথাও একটা ভিন্ন জায়গায় ভেসে গেল। প্রথমে শুধু অন্ধকার, তারপর আলো। কিন্তু এই আলো পৃথিবীর আলো না। সে দেখল একটা মাটি, শুষ্ক পাহাড়ি যেখানে পাথরের রং সোনালি, আকাশ পরিষ্কার, এবং সেই আকাশের নিচে একটা বিশাল নির্মাণ কাজ চলছে। হাজার হাজার সত্তা যারা মানুষ নয়, জিন, পাথর তুলছে, ধাতু গলাচ্ছে, স্তম্ভ দাঁড় করাচ্ছে, এবং সেই কাজের কেন্দ্রে একজন দাঁড়িয়ে আছে। উচ্চতায় বিশাল, শরীরে আগুনের ছাপ, কিন্তু সেই আগুন এখন শৃঙ্খলিত শক্তিতে রূপান্তরিত। তার চোখে এমন একটা দৃঢ়তা যা জারার নিজের রক্তের ভিতরে চিনতে পারে। এ হল সেরাক, তার বংশের পিতা ইফরিত সেরাক। যারা দেখল সেরাক একজন মানুষের সামনে মাথা নত করছে। সে মানুষ পরনে রাজকীয় পোশাক, হাতে একটা আংটি যা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। জারার বুঝল সে হল নবী সুলাইমান। সে শুনল সেরাকের কণ্ঠ যা ভেতর থেকে গর্জে উঠেছিল, কিন্তু বর্ষতার সাথে। সেরাক বলেছিল সেই দিন নবী সুলাইমান আলাইহিস সালামকে, আমি নির্মাণ করব যা আপনি আদেশ দেন, পাথরের প্রতিটি স্তর, ধাতুর প্রতিটি ফোঁটা, আমার আগুন সেই কাজে নিবেদিত। নবী সুলাইমান বললেন, এই গৃহ হবে এমন যা মানুষ আর জিনের মধ্যে চিরকালের সাক্ষ্য দিয়ে থাকবে। তোমার শক্তি এই কাজে ব্যয় হোক, কিন্তু এই শক্তি অভিশাপ নয়, এটা সম্মান। সেরাক মাটি থেকে গলিত তামার ঝর্ণা তুলে আনল, সেই বিখ্যাত ঝর্ণা যা মুজজা দিয়ে প্রবাহিত হয়েছিল এবং তামা দিয়ে স্তম্ভ ঢালতে লাগল সে, একের পর এক, প্রতিটি স্তম্ভে নিজের আগুনের একটা অংশ মিশিয়ে দিয়ে। যারা দেখল তার বংশের পিতা এই টেম্পল অফ সলোমনের প্রতিটি পাথরে নিজের অস্তিত্বের ছাপ রেখেছে। বাইতুল মুকাদ্দাস যা ছিল একসময় টেম্পল অফ সলোমন, তার ভিত্তি যার নিচে সেরাকের আগুন এখনো জ্বলে, হয়তো হয়তো অদৃশ্য বা ক্ষণস্থায়ী। স্বপ্নের দৃশ্য বলতে গেল, সময় এগিয়ে গেল বহু বছর। নবী সুলাইমান নেই এখন আর, কিন্তু টেম্পল অফ সলোমন দাঁড়িয়ে আছে। কিন্তু চারদিকে পৃথিবী বদলে যাচ্ছে। যারা দেখল সেরাক এখন একা, সে টেম্পল অফ সলোমনের পাশে দাঁড়িয়ে, এবং দূর থেকে একটা সেনাবাহিনীর শব্দ আসছে, ধুলোর মেঘ, ঢালের ঝনঝন আওয়াজ, ব্যাবিলনের সৈন্যরা বাক্তে নজর আসছে। সেরাক জানত এই আক্রমণ পুরো টেম্পল অফ সলোমনকে ধ্বংস করবে, এবং সেই ধ্বংসের সাথে তার নিজের আগুনও ধ্বংস হবে। যা পাথরে মিশে আছে চূর্ণ বিচূর্ণ হবে। সে এমন একটা সিদ্ধান্ত নিল যা তার বংশের ইতিহাসে কিংবদন্তি হয়ে গেছে। সে নিজের আগুনকে আকাশের দিকে ছুড়ে দিল মন্দির ধ্বংস হওয়ার আগে, নিজেকে নির্বাসিত করল মহাকাশের শূন্যতায় যেন তার শক্তি কোনো মানুষের ধ্বংসের সাথে নষ্ট না হয়। জারার দেখল সেরা তারাদের মধ্য দিয়ে উড়ে যাচ্ছে, তার আগুনের শরীর প্রসারিত হচ্ছে শূন্যতায়, এবং সেই শূন্যতার ঠান্ডা তার শিখাকে আরো তীক্ষ্ণ করে তুলেছে, আরো ঘনীভূত করেছে, যেন নির্বাসনকে দুর্বল না করে কেউ, বরং তাকে পরিশুদ্ধ করছে তা। সেরাকের কণ্ঠ স্বপ্নের ভেতরে গর্জে উঠে সরাসরি জারার দিকে, আমার বংশধর, তুমি কি ভাবছ শৃঙ্খল তোমাকে ভাঙতে পারে? আমি একটা মন্দির বানিয়েছি যা হাজার বছর ধরে টিকে আছে, আমি নির্বাসিত হয়েছি শূন্যতায় এবং সেখানে থেকেও ফিরে এসেছি। তোমার রক্তে আমার আগুন আছে এবং সেই আগুন কোনো পাথরের কুঠুরিতে নিভে যায় না। যারা স্বপ্নের ভেতরে অনুভব করল তার শরীরের প্রতিটি কোষ যেন পুনর্জাগত হচ্ছে, সেরাকার আগুন তার রক্তে প্রবাহিত হল, তার পূর্বপুরুষের শক্তি তার নিজের ভাঙা শরীরে ফিরে এল। সেরাক বলল, আবু আল কুদ ভেবেছে সে তোমাকে ভেঙেছে, কিন্তু সে শুধু জাগিয়েছে, সে শুধুমাত্র জাগিয়েছে তোমাকে, জাগিয়ে দিয়েছে তোমার ভেতরে ঘুমন্ত আগুনকে, যা মন্দির বানাতে পারে, যা শূন্যতায় বাঁচতে পারে, তা একটা পাথরের কারাগার আটকে থাকে কি হবে? ঠিক সেই মুহূর্তে কারাগারের ভেতরে পাথরের কুঠুরিতে জারারের স্বপ্ন ভেঙে যায়। কিন্তু এবার তার চোখের ভেতরে আগুন ছিল, কারণ এতক্ষণ পর্যন্ত সে যা দেখেছে তার স্বপ্ন, পূর্ণ তীক্ষ্ণ সেই আগুন জাগ্রত, তার শরীরে চারপাশে শৃঙ্খল যা একটু আগে তাকে সংকুচিত করেছিল এখন কাঁপতে লাগলো, কারণ তার ভেতরে শক্তি বদলে গেছে। এবং দূরে কারাগারে অন্য প্রান্তে একটা ফিসফিসে কণ্ঠ, যা শুধু যারা শুনতে পারল, কারো কাছে পৌঁছানোর আগেই মিশে গেল বাতাসে। এখন তুমি প্রস্তুত, এ কথা বলার জন্য এসেছিল সেই সত্তা। সিংহাসনে পাথরের গভীরে আবু আল কুয়ুদ একা বসেছিল, কিন্তু সে একা থাকতে পারছিল না নিজের চিন্তার সাথে, তার মন বারবার ফিরে যাচ্ছিল সেই বইয়ের কথায়, কিতাব আল নুজুম আল কাফিয়া, যা একদিন সে চেয়েছিল তিনজন বন্দীকে দিয়ে আনার জন্য, কিন্তু হামিদ সাহেব এবং তার সাথে করা চুক্তির কারণে সে থামতে বাধ্য হয়েছিল। সে নিজের সাথে কথা বলতে লাগলো, এমন একটা কণ্ঠ যা শুধু পাথরের দেয়ালই শুনতে পায়। আমি কেন থামলাম? একটা চুক্তি, কাগজে লেখা না, শুধু কথায় বলা, আমাকে আটকে রেখেছে এত বিপুল শক্তির হাত থেকে। সে সিংহাসন থেকে উঠে দাঁড়াল, তার সিংহাসন যেন নড়ে চড়ে উঠল। হ্যাঁ, আমি সৎ, কিন্তু সত তো একটা দুর্বলতা, সে আমাকে থামিয়েছে কারণ আমি দুর্বল মুহূর্তে রাজি হয়েছিলাম, কিন্তু এখন এখন আমি দুর্বল না। তার ভেতরে লোভ বাড়তে লাগল, যেমন একটা আগুন বাতাস মেলে বাড়ে। সেই বই যে জ্ঞান দেয় নক্ষত্রের নামের, যে জ্ঞান দেয় অন্ধকারকে সরাবার, ওই বই আমার হওয়া উচিত, আমার, কারো চুক্তির জন্য না। সে সিংহাসন থেকে উঠল, কারাগারের ভেতরে পায়চারি করতে লাগলো। যদি একটা ইচ্ছা শক্তির হাঁটা চলাকে পায়চারি বলা যদি চায়, তাহলে সেটা পায়চারি। আমি এই কারাগারের পিতা, আমি শৃঙ্খলের স্রষ্টা, তবু আমি একটা কথার বাঁধনে আটকে আছি, যা আমি নিজের মুখে উচ্চারণ করেছিলাম এক মুহূর্তের দুর্বলতায়। এটা হাস্যকর, আমি নিজেই নিজের কারাগার বানিয়ে ফেলেছি। ঠিক তখন পাথরের ফাটলের ভেতর দিয়ে একটা পরিচিত কাঁপুনি এল, সেই সত্তা, অন্ধকারের মা। আবু আল কুয়ুদ গর্জে উঠে, তুমি আবার এসেছ প্রতারণা করতে? সেই সত্তা এবার বলল, না, এবার এসেছি তোমাকে একটা উপহার দেওয়ার জন্য। আবু আল কুয়ুদ বলল, তোমার উপহারে বিষ মেশানো থাকে। সেই সত্তা বলল, সব উপহারে কিছু না কিছু থাকে একটা, কিন্তু এইবার তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে বিষ গ্রহণ করবে কিনা। আবু আল কুয়ুদ সতর্ক হয়েও লোক তাকে আগ্রহী করে তুলল। সে বলল, বল। সেই সত্তা বলল, তুমি জানো মাগরাত আল হিসাবে শুধু বই নেই, সেখানকার রক্ষকদের ভিতরে একজন আছে, করিম আল আমানাত, যাকে তুমি দেখেছ সে একটা আংটি নিজের কাছে রাখে। আবু আল কুয়ুদ বলল, আংটি? এটা কি শুধু অলংকার? সে সত্তা বলল, না, এই আংটি বহু প্রাচীন, এত প্রাচীন যে এর উৎপত্তি নবী সুলাইমান আলী ওয়াসাল্লামের সময়ের আগে থেকে। করিম আল আমানাত এই আংটি পেয়েছিল তার পূর্বপুরুষের কাছ থেকে, এবং এই আংটির ক্ষমতা হল যে পরে তার ইচ্ছা শক্তি অন্য কোনো সত্তার বন্ধনকে ভেদ করতে পারে, এমনকি সেই বন্ধন যদি কাব্বালার শক্তিশালী সূত্র দিয়েও তৈরি হয়। আবু আল কুয়ুদের পুরো অস্তিত্ব কেঁপে উঠল, ভয়ের জন্য নয়, মারাত্মক ক্ষুধায়। এমন একটি আংটি যদি আমার থাকে, আমার শৃঙ্খল আর কখনো ভাঙবে না, আমি যা বন্দী করি তারও চিরস্থায়ী হবে। সে সত্যি বলল, হ্যাঁ তাই হবে, এবং এটাও, যদি কখনো কেউ আবার তোমার নাম মাটিতে লিখে এই আংটি তোমাকে রক্ষা করবে সেই বন্ধন থেকে, তুমি অবেদ্য হয়ে উঠবে। কোন ইয়াকুব বিন আবি, কোন জ্যোতির্বিদ, কোন সৎ আমির কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। আবু আল কুয়ুদ দীর্ঘক্ষণ চুপ করে রইল। তার ভেতরে দুটো বোধ শক্তির লড়াই করছিল, একদিকে চুক্তির ভার যা তাকে দমিয়ে রেখেছিল, অন্যদিকে লোভ যা তার অস্তিত্বের মূল স্বভাব। শেষমেশ লোভ জিতে গেল। সে বলল, তার কণ্ঠে এমন এক দৃঢ়তা যা শুনে কারাগারের দেয়ালগুলো পর্যন্ত কেঁপে গেল। সে বলল, আমির আমাকে থামিয়েছিল বই থেকে, কিন্তু সে কখনো আংটির কথা বলেনি। আমাদের চুক্তি ছিল বই নিয়ে, আংটি নিয়ে কোনো কথাই হয়নি। সে সত্তা বলল, তার কণ্ঠে এমন একটা সূক্ষ্ম আনন্দ যা প্রায় অদৃশ্য। সে বলল, ঠিকই, তুমি চুক্তি ভাঙছ না, তুমি শুধু একটা ফাঁক খুঁজে নিচ্ছ, এটাই তো তোমার প্রতিভা, শৃঙ্খলের পিতা। তুমি নিয়ম বাড়াও এবং তুমি নিয়মের ভেতরে ফাঁক খুঁজে বের করো। আবু আল কুয়ুদ বলল, আমি ফাঁক খুঁজে বের করি না, আমি ফাঁক তৈরি করি, এবং এবার আমি নিজেই যাব, কাউকে পাঠাবো না। জারারকে পাঠিয়ে আমি একটা বড় ভুল করেছিলাম, সে নিজের স্বার্থে গিয়েছিল, আমার আদেশে না, কিন্তু এই আংটি এত মূল্যবান যেটা শুধু আমার নিজের হাতে আসতে হবে, অন্য কারোর হাতে দিলে সেই হাতি হয়ে উঠবে নতুন বিপদ। সেই সত্তা বলল, বুদ্ধিমানের সিদ্ধান্ত, কিন্তু একটা প্রশ্ন, তুমি যখন এখান থেকে যাবে এই কারাগার কে রক্ষা করবে? আবু আল কুয়ুদ এক মুহূর্তের জন্য থামল, তারপর বলল, কারাগার আমার ইচ্ছার উপরে দাঁড়িয়েছে, আমার ইচ্ছা এখানে থাকবে এমনকি যখন আমার শরীর যা বাতাস দূরেও যদি যায় তখনও, এটাই শৃঙ্খলায় পিতার ক্ষমতা, আমি একসাথে অনেক জায়গায় থাকতে পারি কারণ আমার বন্দীরা আমার নিজের অংশ। সেই সত্তা বলল, আশা করি তুমি ঠিক বলেছ। এই কথা একটা সূক্ষ্ম সন্দেহের ছাপ ছিল, কিন্তু আবু আল কুয়ুদ তার লক্ষ্য করল না, কারণ লোভ তার দৃষ্টিকে সংকীর্ণ করে দিয়েছিল শুধু একটা লক্ষ্যের দিকে। সেই সত্তা নিঃশব্দে মিলিয়ে গেল, তার কাজ শেষ হয়ে গেছে। আবু আল কুয়ুদ সিংহাসন থেকে উঠল, তার ছায়া কারাগারের প্রতিটি দেয়ালে বিস্তৃত হল, সে নিজের সাথে শেষ কথাটা বলল, একটা আংটি, একটা বই, এবং তারপর কোনো চুক্তি, কোনো আমির, কোনো প্রতারণা কিছুই আর আমাকে স্পর্শ করতে পারবে না, আমি হব এমন এক শৃঙ্খল যা কেউ কখনো ভাঙতে পারবে না। তার ইচ্ছা শক্তি কারাগারের প্রতিটি কোণে প্রসারিত হল একবার, যেন নিশ্চিত করছে সবকিছু তার নিজের নিয়ন্ত্রণে রয়েছে। দেয়ালের পুরনো বন্দিরা তারা একদম স্থির, নতুন বন্দিরা শৃঙ্খলিত, এবং সেই গভীর কুঠুরিতে জারার, যার আগুন এখন গোপনে চলছে, এখনো অচেতনে ভান করে সে পড়ে রয়েছে। আবু আল কুয়ুদ কিছু সন্দেহ করল না, কারণ লোভ একজনকে সবচেয়ে বেশি অন্ধ করে দেয় তখনই যখন সে নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে। সে পাথরের দেয়াল ভেদ করে বেরিয়ে গেল মাগরাতল হিসাবের দিকে, একটা আংটির লোভ, রেখে গেল তার পেছনে একটা কারাগার, যার ভেতরে একটা প্রতিশোধের আগুন আর একটা সুযোগের অপেক্ষার সাথে নিঃশব্দ বাড়ছিল যেন। আকাশের নিচে যেখানে তুরস্কের মাটি সিরিয়ার মাটিকে স্পর্শ করেছে, সেই গুহার মুখটা এই রাতে অন্যরকম শান্ত শান্ত, কিন্তু ঝড়ের আগের মতো। আবু আল কুয়ুদ এসেছিল নিজে, তার ছায়া পাহাড়ের গা বেয়ে নামল এবং যেখানে তার পা পড়ল, মানে যেখানে তার ইচ্ছা স্পর্শ করল, সেখানকার মাটি কালো হয়ে গেল, ঠিক যেন বেনাবির মতো, যেন ঠিক প্রথমবার সে যখন এখানে এসেছিল, ঠিক যেমনটা এখন হচ্ছে, যেন জীবনের একটা অংশ শুষে নেয় এই কালো মাটি। কারিম আল আমানত তাকে দেখে স্থির হয়ে গেল, বলল, তুমি নিজে এসেছ, তুমি জারারকে পাঠিয়ে ব্যর্থ হয়েছিলে এবং তারপর আমির সাহেবের সাথে চুক্তি করেছিলে, জারার হবে না, সামত হবে, আজ কেন এসেছ? আবু আল কুয়ুদ বলল, চুক্তি বইয়ের জন্য ছিল, আজ আমি অন্য কিছুর জন্য এসেছি। আমি আবারও বলি, এটা সামত হবে না, এটা হচ্ছে সে তিনজন লাইসম, ওয়াসওয়াসা এবং সাইফালব্রি। তারপরে আবু আল কুয়ুদ বলল, চুক্তি বইয়ের জন্য ছিল, আজ আমি অন্য কিছুর জন্য এসেছি। লড়াই শুরু হলো ভয়াবহভাবে, বাহাদুররা ছড়িয়ে গেল, কিন্তু আবু আল কুয়ুদের শক্তি তাদের যা আগে দেখেছিল তারা নিজেরা, তার চেয়ে আজ অনেক বেশি। তার ইচ্ছা শক্তি একই সাথে পাঁচ দিক থেকে আক্রমণ করল, দেয়াল হয়ে যাওয়া, ছায়া হয়ে যাওয়া এবং শ্বাসরোধি এক চাপ হয়ে। একজন পাহাদা তার সামনে দাঁড়িয়ে বলল, তুমি শুধু একটা আংটির জন্য এত রক্তপাত করছ? আবু আল কুয়ুদ বলল, একটা আংটি একটি চিরস্থায়ী শৃঙ্খলের চাবি, তোমার রক্তপাতের তুলনায় এর মূল্য অনেক। সে সেই পাহাদারকে ধরে নিল, মুহূর্তের ভেতরে তার আকারকে সে ভেঙে দিল। কারিম আল আমানাত তার সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ তুলে ধরল, কিন্তু আবু আল কুয়ুদের আক্রমণ এত তীব্র ছিল যে গুহার দেয়াল কাঁপতে লাগল, পাথর ফাটতে লাগল। ঠিক তখন আমির সাহেব এসে দাঁড়ালেন। আবু আল কুয়ুদ থামল, বলল, তুমি সেই সৎ ব্যক্তি, আমাদের চুক্তি ছিল বই নিয়ে, মনে আছে তোমার? আমির সাহেব বললেন, হ্যাঁ। এবং তুমি এসেছো আংটির জন্য, চুক্তি ভাঙার একটা চতুর পথ খুঁজে নিয়ে। আমি জানতাম তুমি এমন একটা কিছু করবে একদিন। আবু আল কুয়ুদ বলল, তাহলে তুমি লড়াই করতে এসেছ? আমি সে চুপ করে রইলেন। তিনি চুপ করে রইলেন, তার চারপাশে ভাঙা রক্ষকরা পড়েছিল, তাদের আকার নিমজ্জিত ছিল, তার নিজের আত্মীয় তারা যাদের সে রক্ষা করার জন্য এসেছিল। কিন্তু তিনি বললেন, না, আমি লড়াই করব না, তুমি এই আংটি চাও, নিয়ে যাও, কিন্তু এর সাথে একটা জিনিস তোমাকে দেব যা তুমি কখনোই চাওনি। আমির সাহেব তখন একটা পুরনো বই তুলে আনলেন, সেই বই কিতাব আল নুজুম আল খাফিয়া। আবু আল কুয়ুদের চোখে তার চোখ রীতিমতো চলে উঠে, তার লোভ যেন জেগে উঠে। তখন, তুমি বইটা দিচ্ছ কেন দিচ্ছ? আমির সাহেব বললেন, কারণ তুমি এতদিন ধরে এই বইয়ের পেছনে চলেছ, এই বইয়ের ভেতরে জ্ঞান আছে ভেবে, কিন্তু আমি জানি এই বইয়ের ভেতরে কি আছে এবং তুমি তা জানো না। যদি তুমি সত্যি এত শক্তিশালী ও এত নির্ভীক হও, তাহলে নিচে খুলে দেখো। আবু আল কুয়ুদ সন্দিহান হয়ে বলল, এটা একটা ফাঁদ, আমি ভেবেছিলাম তুমি সৎ। আমি সাহেব বললেন, ফাঁদ শুধু তাদের জন্য যারা ভেতরে কি আছে না জেনে প্রবেশ করে। তুমি যদি সত্যি অভেদ্য হতে চাও, জ্ঞানকে ভয় পাওয়া উচিত নয় তোমার। আবু আল কুয়ুদের অহংকার তাকে থামতে দিল না, সে বই হাতে নিল। চামড়ার বাঁধন খুব একদম পুরনো, প্রায় ক্ষয়ে যাওয়া, কিন্তু ভেতরের পাতাগুলো তখনও প্রায় অক্ষত, যেন সময় তাদেরকে স্পর্শ করতে পারেনি। সে বইটা খুলল, প্রথম পাতায় কিছু ছিল না, শুধু একটা প্রতীক, সাত বিন্দু একটা রেখায় সাজানো। আবু আল কুয়ুদ সেই প্রতীকের দিকে তাকিয়ে রইল এবং তখন পাতাগুলো নিজে থেকে উঠতে শুরু করলো, যদিও কোনো বাতাস ছিল না সেইখানে। বইয়ের ভেতর থেকে একটা আলো বের হলো, সাদা শীতল, এবং সেই আলো তার চারপাশে প্রসারিত হতে লাগলো, যেন গুহার দেয়ালগুলো গলে যাচ্ছে। আবু আল কুয়ুত চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ কোথাও পৌঁছালো না। জগৎ ঘুরে গেল, যেন জগৎ ঘুরে গেল তার। এ বাবেলের কূপ, যাকে বাবিলের কূপ বলে। আবু আল কুয়ুত নিজেকে খুঁজে বলে এক ভিন্ন জায়গায়। এটা মাগরাতাল হিসাব না, এটা এমন একটা জায়গা যা সময়ের বাইরে, যা সময়ের বাইরে। পাথরের একটা গভীর কূপ যার দেয়াল মাটির নিচে অসীম গভীরতায় নেমে গেছে। বাতাস সেখানে ভারী, প্রাচীন, এবং সেই বাতাসে একটা যন্ত্রণার ছাপ, হাজার হাজার বছর ধরে জমে থাকা যন্ত্রণা। আবু আল কুয়ুত বুঝল এটা সেই জায়গা, বাবেলের সেই কূপ, যেখানে দুজন ফেরেশতা হারুত আর মারুত পৃথিবীতে জাদুবিদ্যা শেখানোর জন্য অনন্তকাল ধরে রয়েছে। কিন্তু তারা এখানে ফিজিক্যাল রূপে নেই, তারা এখানে আছে দেয়ালের ভেতরে, পাথরের অস্তিত্বে মিশে, এমন ভাবে যা কোনো জীবিত সত্তা কল্পনা করতে পারে না। আবু আল কুয়ুত এগিয়ে গেল, সতর্ক সে, কিন্তু তার অহংকার তাকে থামালো না। সে দেয়ালের কাছে দাঁড়ালো, সেই দেয়াল যার ভেতরে দুটো অস্তিত্ব শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করছে তাদের জন্য, যারা এখানে আসে। দেয়াল থেকে একটা কণ্ঠ এলো, দুই কণ্ঠ একসাথে, এত প্রাচীন যে আবু আল কুয়ুতের নিজের অস্তিত্ব তার সামনে মনে হল তুচ্ছ। শৃঙ্খলের পিতা, তুমি কারাগার বানাও, এবং আজ তুমি এসেছ আমাদের কারাগারে। আবু আল কুয়ুত পিছে হটতে চাইল এই কথার অর্থ বুঝে, কিন্তু তার শক্তি যেন আর কাজ করছে না। সে বলল, প্রথমবার তার কণ্ঠে ভয়ের ছাপ, কারণ সে অনুভব করছে তার শক্তি কাজ করছে না। সে বলল, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি শুধু ব্যাস। দেয়াল আর তাকে কথা বলতে দিল না। দেয়াল বলল, তুমি শুধু এসেছ কারণ তোমাকে আনা হয়েছে। তুমি ভেবেছিলে তুমি জ্ঞান খোঁজার জন্য এসেছ, কিন্তু জ্ঞান কখনো খোঁজা যায় না, জ্ঞান নিজেই খুঁজে নেয়, সে কাকে ক্রাশ করবে। আবু আল কুয়ুত লড়াই করার চেষ্টা করলো, তার ইচ্ছা শক্তি প্রসারিত করলো, শৃঙ্খল তৈরি করার চেষ্টা করলো, কারণ এটাই তার একমাত্র অস্ত্র যা সে জানে। কিন্তু এখানে তার শৃঙ্খল কাজ করল না, কারণ হারুত আর মারুত নিজেরাই শৃঙ্খলের ধারণার বাইরে। তারা এমন এক ইচ্ছা শক্তি নিয়ে সৃষ্টির নিয়মে এইখানে অবস্থান করছে, যা কোনো জিনের ইচ্ছা শক্তি দিয়ে কখনোই নড়া বা চড়া করা যাবে না, বরং ঘটল উল্টোল। দেয়াল তার দিকে যেন প্রসারিত হল, পাথর তার চারপাশে গলে গলে জড়িয়ে ধরতে লাগলো তাকে, যেমন কোনো গভীর জলাশয় তার ভেতরে কাউকে টেনে নেয়। আবু আল কুয়ুত গর্জে উঠে, আমি শৃঙ্খলের পিতা, আমাকে কেউ বাঁধতে পারে না। দেয়াল বলল, এত শান্ত হবে যে তার শান্তি সবচেয়ে ভয়ঙ্কর। দেয়াল বলে, তুমি অন্যদের বাঁধো, কারণ তুমি ভয় পাও বাধা পড়তে, কিন্তু আজ তুমি শিখবে যে শৃঙ্খল বানায় সে নিজেই একদিন কোন শৃঙ্খলের শিকার হয়। এটাই সৃষ্টির বিচার, যা ন্যায়। আবু আল কুয়ুত আরো জোরে লড়াই করল, তার পুরো অস্তিত্ব বিস্তৃত করে কারাগারের প্রতিটি শক্তি এখানে টেনে আনার চেষ্টা করে, কিন্তু এই জায়গা সময়ের বাইরে, সময় এইখানে ভিন্ন, এখানে দূরত্বের কোনো অর্থ নেই। তার কারাগার তুরস্কের পাহাড়ের নিচে, এই বাবেলের কূপের তুলনায় এতই তুচ্ছ, এতই ক্ষুদ্র যে তার শক্তি এখানে এসে পৌঁছতে পারল না। পাথর তাকে ক্রাশ করতে লাগল ধীরে ধীরে, কিন্তু অপ্রতিরোধ ভাবে। আবু আল কুয়ুত শেষ চিৎকার করল, আমি ফিরব, আমি ফিরে এসে এই জায়গাও ধ্বংস করে দেব। দেয়াল বলল, যখন তার সম্পূর্ণভাবে শক্তি পাথরের সাথে মিশে যাচ্ছিল সেই সময় বলল, সবাই বলে তারা ফিরবে, কেউ ফেরে না, তুমি নিজেই এখন আমাদের সঙ্গী। হে শৃঙ্খলের পিতা, যে নিজেই হয়ে গেল একটা শৃঙ্খলের কয়েদি, শেষ মুহূর্তে আবু আল কুয়ুদের চেতনার একটা অংশ, সবচেয়ে গভীর, সবচেয়ে অহংকারী অংশ বুঝতে পারল এই সব কিছু শুরু হয়েছে জারার ইবনে সারাকের আগমনের পর। আংটির লোভ, বইয়ের প্রতিশ্রুতি, সব একটা সুতায় বাঁধা। সেই সত্তা, সেই সত্তার নাটের গুরু, সেই অন্ধকারের মা। তার শেষ চিন্তা ছিল ক্রোধ, এবং সেই ক্রোধের নিচে প্রথমবার ছিল ভয়, তারপর পাথর তাকে সম্পূর্ণভাবে গ্রাস করল। মাগরাতাল হিসাবে গুহার মুখে আমি সাহেব দাঁড়িয়ে রইলেন বন্ধ বইয়ের সামনে, যা এখন মাটিতে পড়ে আছে নিরীহ নিষ্প্রাণ, যেন কোনো কিছুই ঘটেনি। কারিম আল আমানাত ভাঙা অবস্থায় তার পাশে এসে দাঁড়ালেন, বললেন, সে কোথায় এখন? আমি সাহেব বললেন, যেখানে সবচেয়ে অহংকারী সত্তারা একদিন চায়, এমন একটা জায়গা যা তার নিজের কারাগারের চেয়েও পুরনো এবং তার চেয়েও স্থায়ী। কারিম বললেন, তার কারাগার এখন কি হবে, তার বন্দীদের কি হবে? আমি সাহেব দূরের পাহাড়ের দিকে তাকালেন, বললেন, যে তার ইচ্ছার উপর দাঁড়িয়েছিল সেই ইচ্ছা যখন চলে যায় শৃঙ্খল কি করে, এটাই এখন প্রশ্ন। এদিকে দূরে পাহাড়ের নিচে কারাগারের ভেতরে একটা পরিবর্তন ঘটল, দেয়ালের কম্পন বেড়ে গেল। পশ্চিম দেয়ালে যেখানে নার আল সামদ আটকে ছিল একটা ফাটল দেখা দিল সেখানে, এবং গভীর কুঠুরিতে যেখানে জারার বেসেরা ছিল তার চোখ খুলে গেল। সে টের পেল কারাগারের ভেতরে চাপ বদলে গেছে, শৃঙ্খলের পিতার ইচ্ছা শক্তি যা এতদিন প্রতিটা দেয়াল প্রতিটা শিকলকে ধরে রেখেছিল এখন তা আনতেই। জারার আস্তে আস্তে হাসল, সে হাসি যা ইফরিতের বংশে আনন্দ আর বিপদের মধ্যে কোনো পার্থক্য রাখে না দেখানোর জন্য। সে এবার ফিসফিস করে বলল, এখন সময়। কারাগারের দেয়াল ফাটতে লাগল। পশ্চিম দেয়ালে যেখানে নার আলো সামত আটকে ছিল বহুদিন, পাথর ভেঙে পড়তে লাগলো টুকরো টুকরো হয়ে। সেখানকার বন্দীরা যারা এত বছর দেয়ালের ভেতরে মুখ আর হাতের আকারে আটকে ছিল, অনুভবগুলো তাদের চারপাশের বন্ধন আলগা হয়ে যাচ্ছে। প্রথমে বিশ্বাস হলো না তাদের, তারপর একে একে পাথর থেকে সত্তারা মুক্ত হতে লাগল। কুকরানো বিকৃত শতাব্দীর বন্দিত্বে আকৃতি হারিয়ে ফেলা সত্তারা হঠাৎ মুক্তির আনন্দে চিৎকার করে উঠল সবাই। ওয়াস ওয়াস আল লাইল প্রথমে বুঝল কি ঘটেছে, তারপরে সে চিৎকার করে বলতে লাগলো, আবু আল কুয়ুদা নেই, তাই ইচ্ছা শক্তি চলে গেছে, আমরা এখন থেকে সবাই মুক্ত। কারাগারের ভেতরে আনন্দের ঢেউ বয়ে গেল, হাজার বছরের পুরনো যন্ত্রণার পর প্রথম আশার একটা ঢেউ। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। জারার ইবনে সারাক তার কুঠুরি থেকে উঠে দাঁড়াল, তার শরীরের চারপাশে শৃঙ্খল যা আবু আল কুয়ুদের ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল ছিল এখন আলগা হয়ে পড়েছে। সে শৃঙ্খল ছিঁড়ে ফেলল এক ছটকায়, কিন্তু সে তাড়াহুড়ো করল না, কারণ ইফ্রিতের রক্তে যা প্রবাহিত হয় তা শুধু আগুন না, একটা পুরনো ধূর্ত জ্ঞান যা প্রজন্মের পর প্রজন্ম শিখিয়ে দেয় কিভাবে অন্যের দুর্বলতাকে নিজের সুযোগে পরিণত করা যায়। জারার ইবনে সারাক দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত, দেখল কিভাবে মুক্তির আনন্দে সবাই অন্ধ হয়ে গেছে, কেউ তাকে লক্ষ্যই করল না, এবং এই অমনোযোগই তার প্রথম অস্ত্র। সে এগিয়ে গেল কারাগারের কেন্দ্রের দিকে, খালি সিংহাসনের দিকে। একজন বন্দী যে তখনও কিছুটা শক্তি ধরে রেখেছিল জারারকে দেখল এগিয়ে যেতে, তার ভেতরে সন্দেহ ঢুকে গেল। সে চিৎকার করে বলল, সে সিংহাসনের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে জারার, তুমি করছোটা কি? জারার থামল না, সে শুধু বলল, পেছনে না ঘুরে আমার জায়গা আমি নিয়ে নিচ্ছি, যা আমার ছিল হওয়ার কথা বহু আগে থেকে। মুক্ত বন্দীরা এই কথায় থমকে গেল, তাদের মধ্যে একজন যে দীর্ঘদিন বন্দী থেকে এখন প্রথমবার মুক্তি স্বাদ পেয়েছিল রাগে ক্রোধে এগিয়ে গেল। আমরা একসাথে বন্দী ছিলাম সবাই, তুমি ভাবছো তুমি নতুন মালিক হবে, আমরা এত বছর ধরে সহ্য করেছি একজনের শৃঙ্খল, এখন সহ্য করব না আরেকজনের জন্য। আরো কয়েকজন তার পেছনে এসে দাঁড়ালো, ওয়াসওয়াস আল্লাইল চিৎকার করল, আমরা অনেক, আমরা সংখ্যায় অনেক, কিন্তু তুমি একা, তুমি একা, আমরা এখনই তোমাকে থামাব, যেমন আবু আল কুয়ুতকে থামানো হয়েছে। তারা সবাই জারার দিকে এগিয়ে গেল একসাথে, সংখ্যায় বিশাল, প্রত্যেকের রাগে ক্ষোভে ফুটছে। বিদ্রোহ শুরু হল, জারার ঘুরল এবং যা সে করল তারপর এত দ্রুত, এত নিষ্ঠুর ছিল যে কারাগারের প্রতিটি প্রাণী, পুরনো বন্দী থেকে শুরু করে নতুন মুক্ত হওয়া সত্তা, সবাই একসাথে নিথর হয়ে গেল। জারার তার আগুন প্রসারিত করল, কিন্তু এই আগুন সাধারণ ইফ্রিতের আগুন না, এটা সেরাকের রক্তের আগুন, যা টেম্পল অফ সলোমনের পাথরকে গলিয়েছিল, যা শূন্যতায় ঠান্ডায় নিবে কখনো যায়নি। প্রথম যে বন্দী তার দিকে এগিয়ে এসেছিল তাকে জারা শুধু স্পর্শ করল, একটু স্পর্শ করল বুকের মাঝখানে, সেই সত্তা ভেতর থেকে জ্বলে উঠল এক মুহূর্তে, আর তুলনাত করার সময়টুকু সে পেল না, তার অস্তিত্ব নিজের ভেতরে পুরো শূন্যে মিশে গেল, যেন কখনো ছিলই না, যেন সকলেই বালুকণা। কারাগারের ভেতরে তখন নামল সম্পূর্ণ নিরবতা, ওয়াসওয়াস আল্লাইল পিছু হটল, তার সাহস হঠাৎ ভেঙে পড়ল। জারার তার দিকে ঘুরল, বলল একদম শীতল শীতল কণ্ঠে, তুমি বলেছিলে আমরা অনেক, কিন্তু দেখো তুমি একা, দেখে কতজন বাকি থাকে। সে আরেকজন বন্দির দিকে এগিয়ে গেল যে পালানোর চেষ্টা করছিল, এবং তাকে ধরে ফেলল সে আগুনের একটা বসিতে, কিন্তু এবার দ্রুত হত্যা করল না, বরং ধীরে ধীরে সেই সত্তার শরীরকে ভেতর থেকে পোড়াতে লাগল, প্রতিটা স্তর আলাদা করে, যেন একটা ফল খোসা ছাড়ানো হচ্ছে। সেই বন্দির আর্তনাদ কারাগারের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হত। জারার বলল যন্ত্রণার মাঝখানে শান্ত গলায়, আবু আল কুয়ুত তোমাদের বন্দী করত কারণ সে নিয়ম মানত। শৃঙ্খল সিংহাসন ভয়ের একটা সীমা, এটা আমার কোনো সীমা নেই, আমি জানি প্রতিটা যন্ত্রণার রকম কিরকম, প্রতিটা ভাঙার পদ্ধতি মানুষের, প্রত্যেক জিনকে ভাঙার পদ্ধতি, কারণ আমি নিজেই এই কারাগারে তা শিখেছি, প্রশ্ন করে করে ফাঁক খুঁজে খুঁজে। বাকি বন্দীরা স্থির হয়ে গেল, কেউ নড়ল না, যারা সেই অর্ধপোড়া সত্তাকে ছেড়ে দিল, মাটিতে কাঁপতে থাকা ভাঙা কিন্তু জীবিত, কারণ যারার চেয়ে ছিল সবাই দেখুক এই যন্ত্রণা, মুক্তির অনুভূতি ভুলে যাক সবাই। সে চারদিকে তাকালো, শত শত চোখ ভয়ে স্থির, যারা এক মুহূর্ত আগেও একদম বিদ্রোহের কথা বলছিল। যারা বলল কেউ কি আর নড়বে না, কেউ একটা শব্দ করল না, বরং কারাগারের ভেতরে শুধু সেই অর্ধপোড়া সত্তা ক্ষীণ কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। যারা ফিরল আবার, এবং এবার কোনো বাধা ছাড়াই, কোনো প্রতিরোধ ছাড়াই এগিয়ে গেল সিংহাসনের দিকে, পাথরের সিংহাসন যেখানে একসময় আবু আল কুয়ুত বসত। পাথর তার নিচে কেঁপে উঠল এক মুহূর্ত, যেন এখনো মানতে রাজি না নতুন মালিককে, কিন্তু যারা তার ইচ্ছা শক্তি ঢেলে দিল সিংহাসনের ভেতরে ইফ্রিতের রক্তের আগুন দিয়ে, এবং পাথর শেষ পর্যন্ত নতি স্বীকার করল। কারাগারের প্রতিটা দেয়াল, প্রতিটা ফাটল, প্রতিটা শৃঙ্খল সব এখন তার ইচ্ছার অধীনে। যারার বসে রইল চারদিক স্তব্ধ, ভীত বন্দীদের দিকে সে তাকিয়ে, পাথরের প্রতিটি কোণে তার কণ্ঠ ছড়িয়ে পড়ল তখন, আমার নাম জারার ইবনে সারাক, সেরাকের রক্তধারা আমি, যে বংশ টেম্পল অফ সলোমন তৈরি করেছে, শূন্যতায় বেঁচে আছে এবং বেইমানি করতে কখনো ভয় পায়নি। আবু আল কুয়ুত তোমাদের শাসন করত নিয়ম দিয়ে, আর আমি এখন থেকে তোমাদের শাসন করব ভয় দিয়ে, সেই ভয় যা তোমরা আজ নিজের চোখে দেখলে। কেউ উত্তর দিল না, যারা সিংহাসনে স্থির বসে রইল তার চোখে আগুন জ্বলছে। আগুন কারাগারের অন্ধকারে দুটো জ্বলন্ত বিন্দুর মতো জ্বলছিল। তখন দূরে কারাগারের সীমানার বাইরে একটা উপস্থিতি দাঁড়িয়ে দেখছিল তামাশা। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সে হল অন্ধকারের মা। সে দেখল কিভাবে একটা কারাগার তার পুরনো মালিককে হারিয়ে নতুন একজনের হাতে পড়ল, এবং কিভাবে সেই নতুন মালিক প্রথম দিনেই পুরনো মালিকের চেয়েও ভয়ঙ্কর প্রমাণ করল নিজেকে। আর সে কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে মিলিয়ে গেল অন্ধকারে। তার কাজ শেষ, তার খেলা শেষ। পাথরের নিচে কোনো আলো নেই, আলোর দরকারও নেই, কারণ এই কারাগারে এখন একটাই সত্য জ্বলে, তার জারারের চোখের আগুন, এবং তার সিংহাসনের নিচে নতুন এক নিঃশ্বাস, যার মধ্যে শুধু প্রশ্ন থাকে না, থাকে হিসাবও।